exclusively on FusionBD.com.
বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
শুরু হল ডরের 138তম পর্ব। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর অনেক বেশি পরিবর্তিত একটি ডর, কারণ ডরের রাত ১২টার যে সেগমেন্ট সেটা সম্পূর্ণই রিসার্চেবল, একেবারেই অন্যরকম। যে পার্টি আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এটার মেন্টর হচ্ছে রেজা ভাই। ডরের 138তম পর্বটি আমরা ধারণ করেছি সাতারকুলের এক হন্টেড বাড়িতে। পলাশ এবং সিফাত আমাদের 138তম পর্বের গেস্ট। প্রিয় শ্রোতা, আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব।
লোবান, বুঝতেছি না, সর্দি ঠান্ডা সমস্ত কিছু একসাথে ধরছে, বুঝতে পারছো?
কিন্তু এখন তো ঠান্ডা নেই, তারপরে তোমার সর্দি লেগে গেল কি করে?
বুঝতে পারতেছি না, মানে প্যারানর্মাল কোন বিষয় আছে কিনা ভাবতে হবে।
রেজা ভাইয়ের সাথে কথা বলতে হবে এই বিষয় নিয়ে।
মানুষের মাঝে মাঝে অনেক সময় খুব ফানি লাগে যে শুক্র শনিবারে পেট ব্যথা হলেও মনে করে যেখানে প্যারানর্মাল কিছু আছে। তো আমিও বুঝতে পারছি না যে আমার নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, ঠান্ডা লেগে গেছে, প্যারানর্মাল কিছু বিষয় আছে কিনা।
চলো আমরা উঠে পড়ি।
উঠে পড়বা? আসলে উঠে পড়া উচিত,
আমার আসলে কম হলো না।
রাইট, সো আজকে হচ্ছে আমাদের গন্তব্য কোথায়?
সাতারকুল।
তুমি তার আগে আমি বলবো
সাতরে কুলে আসছে এরকম ব্যাপার।
যাই হোক, আমরা কুলে পৌঁছাতে পারবো না যদি গত উইকের মতো গাড়ি ঝামেলা করে, মনে আছে? প্লিজ খলিল ভাইয়ের সাথে কথা বলো, প্লিজ কথা বলো একটু খলিল ভাইয়ের সাথে। যদি এভরিথিং ওকে থাকে তাহলে গাড়িতে উঠে যাবো
আজকে। আশা করি ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি।
কারওয়ান বাজার থেকে গাড়িতে করে আমরা রওনা দেই সাতারকুলের উদ্দেশ্যে। এক ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই ঢাকার সাতারকুল এলাকার আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে।
শোন, আমি কিন্তু মনে করছিলাম আরো অনেক দূর, আমরা কিন্তু মোটামুটি খারাপ আসলাম না। রাস্তাঘাটের জ্যামটাও কম্পারেটিভলি কম ছিল, এদিকটা তো চিনি না, বাট মেইন রাস্তা বাড্ডা পর্যন্ত আসতে কিন্তু খুব একটা আমাদের বেগ পেতে হয়নি।
রাইট, এখন একটু যেটা ঝামেলা করতে হবে আমাদের এই মাইক্রোফোন টোন নিয়ে, মানে সব যন্ত্রপাতি নিয়ে বসেও আমাদের হাঁটতে হবে। ওই যে তিন নম্বর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের
কয়তলায় লিফট আছে। তো
আর মাথা খারাপ, লিফট পাবা কই? মাত্র চারতলা বিল্ডিং, এটাতে লিফট থাকবে কোথেকে?
চলো।
We are ready now. আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা মূল জার্নিটা শুরু করব। এতক্ষণ তো আমরা কিভাবে আসলাম এতক্ষণ সবাই বুঝেই গেছেন। আমরা আজকে সাতারকুলে আছি, চারতলা একটা বিল্ডিং রয়েছে, এর তিনতলাতে আমরা রয়েছি। এই তিনতলাতেই আসলে একটা ঘটনা ঘটে এবং এই ফ্ল্যাটটাতে মাত্র দুজন মানুষ বসবাস করে, ব্যাচেলর দুজন। বাড়িওয়ালা এই বিল্ডিং এ থাকে না এবং এটা নিয়ে ঝামেলা হচ্ছে। বাড়িওয়ালা সাধারণত এই বিল্ডিং এ কোনো ব্যাচেলর অ্যালাউ করে না, কিন্তু যেহেতু এটা ভাড়া দিতে পারছে না সেই জন্য এই ব্যাচেলরদেরকে দেওয়া হয়েছে। আর কেন ভাড়া দিতে পারছে না সেটা আমরা ধীরে ধীরে কিন্তু রিভিল করব। একটা ছোট্ট একটা ভিডিও রয়েছে দিনের বেলা যখন ভিজিট করা হয়েছিল, শুধু সিঁড়ির অংশটুকু একটু আমি কয়েক সেকেন্ডের ভিডিও করতে পেরেছি, তাও খুব রেস্ট্রিক্টেড, মানে কোনোভাবেই যেন আইডেন্টিটি বোঝা না যায়। সেই ভিডিওটা সিঁড়িতে আসলে ধারণ করা ভিডিওটা, তো তারপরও আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আমি এই ভিডিওটা, সিঁড়িতে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে আপলোড দেব, চাইলে আপনারা এসে দেখতে পারেন। ঠিকানাটি হচ্ছে www.facebook.com/rjsuman.dot। তো আপাতত আমাদের সাথে যারা আছে তাদেরকে দিয়ে আমরা মূল জার্নিটা স্টার্ট করতে চাই। সো চলেন আমরা এবার যে অতিথি আছে তার কাছে যাই, একটু পরিচিত হই তার সাথে, যদিও আমার পরিচয়টা জানা আছে। আরো একবার জানি আপনার নামটা একটু।
আমার নাম হচ্ছে পলাশ।
পলাশ, পলাশ কি করেন আপনি?
আমি স্টুডেন্ট প্লাস একটা জব করতেছি।
জব করছেন এবং লেখাপড়াও করছেন। কোথায় থাকেন?
আমি থাকি হচ্ছে বনশ্রীতে।
বনশ্রীতে থাকেন? ওকে পলাশ, অফ দ্য রেকর্ড আপনার কাছে আমি একটু শুনেছি ময়মনসিং এ কোনো কিছু একটা ঘটনা হয়েছে, একটু শুরু থেকে আমরা এই ঘটনাটা শুনতে চাই আপনার কাছে, কি ঘটেছিল আসলে?
আচ্ছা, ময়মনসিং এ ঘটেছিল এটা আপনার 2013 সাল, তখন শীত পড়তেছে এরকম একটা সময়। তখন আমি তখন আউটসোর্সিং এর কাজ করি। তো ময়মনসিং এর একটু আগে বাসাটার বর্ণনাটা দেই আমি। বাসাটা হচ্ছে ময়মনসিং মেডিকেল কলেজ, তার ঠিক অপোজিটেই বাসাটা। আর মেডিকেল কলেজ গেটের ঠিক পাশে হচ্ছে আপনার লাস্কাটা ঘর, যেটাকে মর্গ বলে সেটাই। তো ওইটাও আমাদের যে বাসাটা আছে, বাসাটার মধ্যে আমরা নিচতলায় কাজ করি আর হচ্ছে আপনার চারতলায় আমরা সবাই থাকি, মানে আমরা তিনজন ফ্রেন্ড আর ওই বাসার মধ্যে সবকিছু। তো ওই সাপ থেকে ওই লাস্কাটা ঘরের যে গেটটা দেখা যায়। তো একদিন আমি কাজ নাই, ব্যাপারটা এরকম। তো ওই দিন আবার হয়েছে যে আমার ফ্রেন্ড যে দুজন তারাও আমার সাথে নাই, তারা বাড়িতে গেছে, মানে তার নিজেদের বাড়িতে। তো ওই দিন কাজ নাই নিচে, পর ভাই আমাকে বলতেছে যে ঠিক আছে পলাশ কাজ নাই কি করবো, তুমি চলে যাও পরে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, তো আমি সাদে চলে যাই। তো সারা রাত কাজ করি, তো রাত্রেবেলা ঘুম আসবেই না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে।
অভ্যাস হয়ে গেছে রাত জেগে।
হ্যাঁ, রাত জেগে। তো আমি নর্মালি তখন ফোনে কথা বলতেছি, আমি তখন স্মোক করতাম, তো স্মোক করতেছি, তো হঠাৎ করেই দেখি যে ওই লাস্কাটা ঘরের ওইদিকে একটা মানুষ দেখা যাইতেছে। মানুষটা আমার এখনো মনে আছে যে গিয়া কালারের একটা শার্ট পরা, ব্ল্যাক কালারের একটা প্যান্ট পরা, শু পরা, ইন করা, একদম স্মার্ট জেন্টলম্যান একটা মানুষ। মেডিকেল কলেজ গেটে যে বাউন্ডারি, এটা বাউন্ডারিটা হচ্ছে মিনিমাম আপনার 15 ফিট। তো একটা মানুষ কিন্তু অটোমেটিক লাভ দিয়ে যেতে পারবে না, ওই দিক দিয়ে কাটা তারের বেড়া দেওয়া। তো আমি মিনিমাম 300 গজ দেখতেছি, যে পিছনেও দেখা যায় সামনেও দেখা যায়। বলতেছি যে ফোনে যে দেখো, ওই যে দেখো একটা মানুষ দেখতে পড়তেছি, যে ওইদিকে তো আবার ওইদিকে বাস স্ট্যান্ড, লোকটা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, যে দেখো ওই লোকটা যে যাইতেছে, দেখো ওই লোকটার সামনে গিয়া সব রাইখা দিবে।
মানে ছিনতাইয়ের ঘটনা।
হ্যাঁ, ছিনতাইয়ের ঘটনা, কি রাত বাজে এখন 2:30 মতো, এখন সে হাইটা হাইটার দিকে যাইতেছে, কিচ্ছু পাবে না। তো দেখলাম ময়মনসিংহ রোডটা হচ্ছে একটু বড়, যে মাঝখানে আইল্যান্ড। তো দেখতেছি ওই পাশ থেকে একটা ট্রাক আসতেছে আর লোকটাও হাইটা হাইটা যাইতেছে। তো ট্রাকটা যখন দুইটা ক্রসিং হয়, ঠিক আছে, সাথে সাথে দেখি মানুষটা নাই। এটা কিভাবে পসিবল? একটা মানুষ থাকবে না কিভাবে? আচ্ছা, ও কি তাহলে দৌড় দিয়ে গেছে? একটা লোকের কিন্তু ফোর্স এত না যে ও মানে 3-4 সেকেন্ডের মধ্যে ও দৌড়ায় 300 গজ চলে যাবে। খুব ভয় পেয়েছি আমি তখন। তো লোকটা হাওয়া হয়ে গেল, লোকটার ফেসটা আমার এখনো মনে আছে। তো যাই হোক, আমি প্রচন্ড ভয় পাই, টুমে যাওয়ার পর কাঁথা টাথা মোড়া দিই, ঘুমায় যাই। তারপর ওই বাসার যে সাদটা, ওই সাদের মধ্যে মাঝে মধ্যে কিছু ঘটনা করতো, প্রচন্ড পচা মাছের গন্ধ, একটা লেবু গাছ ছিল কোনার মধ্যে, মানে বিভিন্ন ধরনের স্মেল পাইতাম
ওই লেবু গাছের ওখান থেকে।
হ্যাঁ, লেবু গাছের ওখান থেকে, ওই জায়গাটার মধ্যে খারাপ ছিল। আর আমি আরেকটু জিনিস বলি, যে কোনো একটা জিনিস আছে বা এক্সিস্ট করতেছে, এই জিনিসগুলো আমি ফিল করতে পারি, এটা আমি জানি না কিভাবে।
আচ্ছা,
যাই হোক, আমি আগে এইসব ভূত টুত ব্যাপার ঠাপার কোনো দিনই বিলিভ করতাম না, এগুলো হুদাই। ঠিক 7 দিন পর আমার এখনো মনে আছে,
ওই রাতের ঘটনা, ওই 7 দিন পর,
হ্যাঁ, নিচে যাই চা খাইতে। তো দেখি যে একটা ভ্যান গাড়ি আসতেছে বড়। ভ্যান গাড়ির মধ্যে না 3-4টা মানুষ আছে, মানুষগুলো শোয়ানো। আমি এটা পা ঝুলে, এই জিনিসটা কি হাতে, আমার চায়ের কাপ কিন্তু আমার হাতে। আমি লাস্কাটা ঘরের সামনে যাই, দেখি কি ওই ভ্যান গাড়িটা লাস্কাটা ঘরের সামনে যেতেছে, বুঝতেছি এটা লাস। আমার মনে হইতেছে যে ওই মানুষটার মতো না, যে ঘিয়া কালারের শার্ট পরা ছিল, ব্ল্যাক কালারের প্যান্ট পরা ছিল, ওরকম লাগতেছে না। একদম সামনে যাই, সামনে যাই, আমি লাস্টটা দেখি। হ্যাঁ,
তখনও কি এই ধরনের পোশাকই ছিল?
একদম সেম ওই ধরনের পোশাক ছিল। আমি অবাক হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব? কাউকে কিচ্ছু বলিনি, বাসায় আসে, বাসায় আসার পর দেখি চোখ টোক লাল, সবাই বলতেছে কি হয়েছে পলাশ, আমি না কিচ্ছু হয়নি। তখন যখন আমি টিভিটা দেখলাম তখন দেখলাম যে ময়মনসিংহের পাটগুদাম নামে একটা জায়গায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে, পাঁচজন আর সাতজন লোক একদম সাথে স্পট ডেড করে ফেলে। তো ওই মানুষগুলোর মধ্যে এই মানুষটা ছিল, খুব ভয় পেয়েছি আমি প্রচন্ড।
এটা আমি জানি না লিসনাররা এটা কিভাবে নিবে, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার বিচার বিশ্লেষণ করার, কিন্তু এটা যার সাথে ঘটেছে তার কাছে এটা অনেক সত্য এবং মানে কঠিন ভাবে সত্য। ওকে, এর পরে আর কি ধরনের ঘটনা আছে?
আমি তারপরের দিন মন্দিরে যাই, আমি হিন্দু, আমি গোসল টোসল করে সবকিছু যা প্রে করি, পর ভিতরে একটু ভালো ফিল হয়, পূজা আর ফুল এটা নিয়ে আসি। তা আমার বিশ্বাস যে হ্যাঁ এখন হয়তো কেউ কোনো কিছু আমার কাছে আসবে না, কোনো কিছু হবে না। তারপর দীর্ঘদিন ভালো ছিলাম, এখান থেকে আউটসোর্সিং এর কাজ শেষ, ঢাকায় চলে আসি, তারপরে যে এখন নর্মালি আসি।
ঢাকায়ও কোনো কিছু একটা ইনসিডেন্ট ঘটেছিল?
হ্যাঁ,
ওইটা কি ছিল?
ওইটা ছিল হচ্ছে 2011 সাল, আমি বাসার অ্যাড্রেসটা বলবো না, জাস্ট এলাকাটা বলি, যাত্রাবাড়ি বিবির বাগিচা 2 নম্বর গেটে একটা ঝিল ছিল, ঝিলের পাশে একটা বাথরুম ছিল। আমার যে ওই যে অনলাইনে যে কাজ করতাম, তো ওই বড় ভাই আমাকে ডাকতো, তো ওনার 3 দিন কোনো লোক নাই, এই জন্য আমাকে ডাকছে যে পলাশ তুমি 3টা দিন কাজ করে যাও, মানে 21, 22, 23 এই 3 দিন কাজ করলে হবে। আচ্ছা ঠিক আছে। নভেম্বরের 23 তারিখ বাসা থেকে নর্মাল ডিনার টিনার করে গেছি, যাওয়ার পর বাসায় উঠছি, বাসাটা হচ্ছে 6 তলায়, তো 2টা রুম, ফার্স্টে একটা রুম, তারপরে একটা রুম, কাজ করতে বসছি আমি। তখন রাত্রে আপনার 10:45 মতো বাজে, তো ওনার যে 6 তলা বাসা, 5 তলা ওনার ফিয়ান্সি থাকতো, তো উনি করতো কি ওই নিচে যাইতো, ঠিক 11টা থেকে 11:30 মধ্যে নিচে যায় খাইতে, তা আসে হচ্ছে 12:30 দিকে, মানে 1 ঘন্টা পর। তো ওই দিন উনি খাইতে গেছে, খাইতে যাওয়ার পর তারপর আমার কেমন জানি লাগতেছে, শরীরটা ভারী ভারী, বাতাসটা কেমন জানি, উনি যায় যাওয়ার পর দরজাটা বন্ধ করে, দরজাটা বন্ধ করার পর আমি একটা সিগারেট খাই, জানলাটা খুলে দিছি, জানলাটা খুলে দিয়ে দিকে একটা গরম হাওয়া, আর কেমন জানি লাগতেছে, আমি কি এমন লাগতেছে কেন, ভাইয়া আসে তারপর 1 ঘন্টা পর, উনি বুঝতেছে যে আমার কিছু একটা প্রবলেম হইতেছে। আমি তারপর করি কি বারান্দার মধ্যে যাই, তখন আমার মনে আছে রাত ঠিক 1টা বাজে, তো বারান্দার মধ্যে যাই, একবার চাঁদের দিকে তাকাই, পর আমি যখন নিচের দিকে তাকাই তখন দেখি কি ঝিলের মধ্যে একটা কুকুর হাইটা যেতেছে। আমি তো অবাক যে এই ঝিলের মধ্যে একটা কুকুর কিভাবে হাইটা যাবে, ইম্পসিবল ব্যাপার। কুকুরটা দেখলাম কি ওই যে বাথরুমটা যে ছিল ঝিলের মধ্যে, বাথরুমের সামনে একটা ছেলে 20-22 বছরের একটা ছেলে, আর কুকুরটা দেখলাম কি একটু বড় হইতেছে। তো আমি দেখতেছি যে ওই যে কুকুরটা হঠাৎ করে 13-14 বছর একটা ছেলে হয়েছে, মানে একটা মানুষ, বাচ্চাটা ঠাস করে না আমার দিকে তাকাইছে, একদম বাচ্চার একটা ফেস। তখন তাকানোর পর দেখি এটা কিভাবে সম্ভব, এমন বিতখুট্টা চেহারা মানুষের হইতে পারে, এদিকটা খাবলানো মাংস, এদিকটা কেমন জানি লেল লেল করতেছে, ওর দিকে আমি যখন আই কন্টাক্ট হয় প্রচন্ড ভয় পাই, কিন্তু আমি বুঝি না আমি কি করব। সাথে সাথে আইসে দেখি আমার বড় ভাই আমার জাবরায় ধরছে, পলাশ তুমি ভিতরে আসো। ভিতরে গেলাম, তোমার কি হয়েছে? আমি ভাই আমি একটু টয়লেটে যাবো। ঠিক আছে তুমি যাও। টয়লেটে যাওয়ার পর আমি চোখটা ধুইছি, মিররের দিকে তাকাইছি, তাকানোর পর দেখি চোখের যে মনি আছে, মানে পুঁতি যেটা বলে, এটাতে দেখেছি ওই বাচ্চাটা না পুঁতির মধ্যে। আমি এটা কিভাবে সম্ভব, ওই জায়গায় কিভাবে আসবে, আমি কিন্তু তার আগে এগুলো কিন্তু বিশ্বাস করতাম না কোনো কিছু। বের হওয়ার পর আমি বারান্দায় যাবো, দেখি কি বড় ভাই একটা বিশাল বড় একটা তালা বারান্দার মধ্যে লাগাই দিছে যে না ওদিকে যাওয়াই যাবে না। তো ভাইয়াও যে ভয় পেতেছে আমি বুঝতেছি। আমি বললাম যে ভাইয়া কিচ্ছু হবে না, আপনি ওই রুমে যান, আমাকে ফ্যানটা ছেড়ে দেন, আমি এই রুমের মধ্যে একটু একা থাকি। তো ঠিক আছে। আমি যখন বসার পর ওনার ফিয়ান্সিরে ফোন দিছে যে দেখো এই অবস্থা, একটু পানি পড়া নিয়ে আসো। তো ওনার ফিয়ান্সি আসে, ফিয়ান্সি এসে বলতেছে যে এই এগুলো কিচ্ছু হয় নাই, তোমার 2 দিন কাজ করছো তো ওই জন্য। তারপর দেখলাম ঘাটটা অনেক ভার হয়ে গেছে,
মানে আপনার ঘাটটা ভার হয়ে গেছে।
হ্যাঁ, ঘাটটা অনেক ভার হয়ে গেছে। ভার হয়ে যাওয়ার পর তারপর আমি
ওই ভাই সামনে আছে,
ওই ভাই আরেক রুমে, ভাইয়া যে ভয় পেতেছে এটা আমি বুঝতেছি।
আপনি মানে আপনার রুমে গেছেন কি শোয়ার জন্য নাকি কাজ করতেছেন?
না, আমি একটু রেস্ট নেব, রেস্ট
নেবেন, জাস্ট আপনি বসেছেন রিল্যাক্স হয়ে। কিন্তু ঘাড়ের মধ্যে কোন একটা বোঝা চেপে গেছে, মানে একদম কুঁজা হয়ে যাচ্ছেন ঘাড়ে।
হ্যাঁ, কিন্তু আমি ঘাটটা উঠাইতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, তো কি করব। তারপর দেখি ওই যে বাচ্চাটা আছে না, বাচ্চাটার ওই আমার সামনে, মানে ঘাড়ের মধ্যে যদি কেউ বসে, আমি যদি ওপরের দিকে তাকাই তাহলে কিন্তু একটা ওট কিন্তু ফেস দেখা যাবে। আমি যখন ওপরের দিকে তাকাইছি তখন দেখি যে ও আমার সাথে এমন কিটকিট কিটকিট করে হাসতেছে আর কিচ্ছু বলে না, ঘাড়ের মধ্যে হাত দেয়, এটা করি এটা করি, কিচ্ছু তো কমে না।
তখন আপনি তো মানে বেসিক্যালি তো এটা চিৎকার দেওয়ার কথা ওই সময়টাতে।
আমার কিচ্ছু আসতেছে না, দোয়া কালাম পড়বো মনেই আসতেছে না আমার, বাচ্চাটা আমার দিকে কিলবিল করে হাসতেছে, আমি বারবার হাত জোর করে বলতেছি মনে মনে, আমি মুখ থেকে টোন বের হইতেছে না, মানে ভিতর থেকে কথা আসতেছে যে আমি তো তোমার কোনো ক্ষতি করছি, তোমাকে কেমন কিছু করছি, আমি তো তোমাকে কিচ্ছু করি, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপরে ফিয়ান্সি পানি নিয়ে আসে,
যখন ওনারা পানি নিয়ে ঢোকে তখন কি ওনারা কিছু দেখেছে নাকি আপনি তখন কুঁজা হয়ে?
আমি তখন কুঁজা হয়েছিলাম।
আপনি দেখছেন, অন্য কেউ ওটার ফিল করছে
না? আর কেউ ফিল করতেছে না।
আচ্ছা,
তারপর যখন উনি পানি পরাটা নিয়ে আসে, তারপর আমি পানি পরাটা একটু খাই, খাওয়ার পর একটু কিছুক্ষণ ভালো থাকি, ভালো থাকার পর বলতেছি পলাশ তুমি শুয়ে থাকো, তুমি এখন ঘুমাও। কিছুক্ষণ পর দেখি কি আবার ও আসছে, বিশ্বাস করবে না ভাইয়া যে সারাটা রাত আমারে পেন দিছে, প্রচন্ড পেন দিছে। আমি শুধু বারবার নাকি এটা ভাইয়ার কাছে শোনাবি নাকি বারবার শুধু মানে ঘাড় নাড়াইতেছি। তারপর আমি বারবার বললাম যে আমি তোমার কাছে পায়ে ধরি হাতে ধরি, আমি তো তোমার কোনো ক্ষতি করি নেই, তুমি এখান থেকে চলে যাও। তখন আজানের টোনটা আমি তখন আমার কানে আসছে যে আজান দিতেছে, তখন দেখি একটু ভাল লাগতেছে আমার যে না ঠিক আছে। আর এদিকে তখন আমি টাকায় দেখতেছি যে আমার যে ভাইয়া উনিও খুব ভয় পাইছে, কিছু হইলে উনিও দৌড় দিবে এরকম।
কিন্তু আমার একটা প্রশ্নের একটু উত্তর দেন, আপনি বলেছেন যে আপনি যখন টয়লেটে গিয়েছেন বারান্দা থেকে এসে এরই মধ্যে উনি বারান্দা লক করে দিয়েছে অলরেডি, তালা লাগিয়ে দিয়েছে, এটা কেন? নিশ্চয়ই উনি কিছু একটা সেন্স করেছে,
রাইট?
এটা কি ছিল, কেন উনি তালা লাগিয়ে?
এই স্টোরিটা শেষ হওয়ার পর আমি ওই ব্যাপারটা বলবো। তারপর ফজরের যখন আজান দেয় উনি মনে দোয়া কালাম কিছু পড়ছে, আমাকে ধরছে, ধরার পর তারপর তার পাশে নিয়ে আমাকে শোয়াইছে। তখন তারপর ঠিক এক ঘন্টা পর তখন কাজ করব, তখন ছয়টা বাজার ঠিক পাঁচ মিনিট আগে আমার ঘুমটা ভাঙছে। ঘুমটা ভাঙার পর তারপর ভাইয়া ঘুমায় আছে, আমি একাই ওই রুমে যাই যে রুমে কাজ করবো আর কি। ওই রুমে যাওয়ার পর আমি কাজ করতেছি, দেখলাম কি আমার মনে হয় 10-12 দিন আমি ঘুমাইছি, খুব ফ্রি লাগতেছে শরীরটা, কাজ করতেছি, কাজের স্পিডটাও প্রচুর পরিমাণে বাড়ছে। তারপর 8:30-8:30 দিকে ভাইয়া তখন ঘুম থেকে ওঠে, বলে পলাশ তুমি কি ঠিক আছো? আমি কি, হ্যাঁ ভাই আমি ঠিক আছি। তারপর ভাইয়াকে আমি ডিটেলস বললাম যে এই ঘটনা। তারপর বললো যে দেখো পলাশ, এই যে রুমটা আছে এই রুমটার মধ্যে 6 মাসের বেশি তো থাকতে পারে না, জানি না কেন, তবে এই রুমের মধ্যে নাকি শুনছি যে একটা মহিলা মারা গেছে, গলায় ফাঁসি দিছিল। আর এই যে তুমি যে আসছো, কেউ যে নাই আমার কাছে, আমার কাছে রাজীব আছে, রাজীব আর সৌরভ থাকতো, কিন্তু রাজীব নাই, রাজীব ওর জ্বর। রাজীবের কেন জ্বর আসছে জানো? কেন, রাজীব একদিন ঠিক সন্ধ্যার আজানের আগে ও ঘুমায় আছে, দেখে কি হঠাৎ করে তার জানলা দিয়ে না 3-4 বাচ্চা লোক ঢুকছে। তখন ও খুব ভয় পেয়ে গেছে যে এটা কি, দেখি ওর সামনে নাচতেছে। যখন আজানটাতে সাথে সাথে চলে গেছে, সাথে সাথে রাজীব এই ব্যাপারটা আমারে বলছে যে আমার একা যে আমি যে থাকবো এটা আমার সাহস হইতেছে না, তুমি বিলিভ করবা না যে রাত্রেবেলা এদিক দিয়ে আও আও মানে বিভিন্ন ধরনের যে কত টোন শোনা যায় এই বাসার মধ্যে। আর নভেম্বরের 23 তারিখ ঘটনাটা ঘটছে, ওনারা কিন্তু ডিসেম্বরের 1 তারিখ বাসাটা ছেড়ে দিচ্ছে, মানে ওনাদের টোটাল সেট আপ নিয়ে চলে যাবে মায়মন সিং, মানে 7 দিন বাকি।
উনি কি কখনো দেখেছে এই জন্যই কি উনি তালা লাগিয়ে দিয়েছে?
হ্যাঁ, উনি বুঝতে পারছে যে পলাশের যখন চোখটা বড় হয়ে গেছে, পলাশ কিছু দেখছে,
কিছু একটা হয়েছে।
এখন হাফ বারান্দা, যদি আমি যদি তালাটা না লাগাই দিই,
এই ঘটনাটা মানে আমি জাস্ট একটু ইমাজিন করে হঠাৎ করে আমার গায়েও কাটা দিয়ে গেছে, মানে আমি জানি না যারা শুনছে তাদের কি রকম লাগছে, কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন ওই সিনারিটা ভাবার চেষ্টা করেন, মানে পুরো ভিজুয়ালাইজেশনটা নিজের মধ্যে আনার চেষ্টা করেন, আই থিঙ্ক আপনি ভয়টা ফিল করতে পারবেন যেমনটা আমার মাঝে হয়েছে। ওকে, এরপর কি হলো?
তারপর নর্মালি ওই ঘটনাটা শেষ হওয়ার পর তারপর আমার একটা ফ্রেন্ড আছে, ও আবার মাদ্রাসা পড়াশোনা করে, তো মাদ্রাসার ফ্রেন্ডকে বললাম, তারপর আমাকে দোয়া টোয়া পড়ে দিল, ফটো দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে। তারপর তো হচ্ছে আপনার যে আগে যেটা বললাম, তারপর মায়ন সিং যে এই
ঘটনাটা আমরা আসলে একটু উল্টো করে শুনেছি, আপনার লাইফে যাত্রাবাড়ির ঘটনাটাই আগে ঘটে। আর কোন ধরনের কি এক্সপিরিয়েন্স আছে?
আর কিছু ধরনের এক্সপিরিয়েন্স আছে হচ্ছে যে আমি আপনাদের যে ডরের ডায়ট কার্ডের যে প্রোগ্রামটা, সেদিন আমি যখন ফার্স্ট শুনি, শোনার পরও কিন্তু আমার অনেক প্রবলেম হয়েছে। আমি যখন এই আমার ফোনে শুনতাম, আমার ফোনটা নতুন, আমার ফোনটা শোনার পর দেখতাম যে আমার মিউজিক প্লেয়ার থেকে আমার পিকচার ওপেন হয়ে যেতেছে, আমার ভিডিও ওপেন হয়ে যেতেছে, এমন কেন হইতেছে?
আসলে এটা কিন্তু বলে থাকে, রেজা ভাইও বলে থাকে যে ট্যারোট কার্ড অভিশপ্ত কার্ড, এবং এটা বিশ্বাস না করাই ভালো এবং এটা থেকে দূরে থাকাই ভালো। তবে পলাশ, এখন তো মোটামুটি আপনি সুস্থ আছেন?
এখন সুস্থ আছি, কিন্তু কিছু কিছু ব্যাপার আমার মধ্যে এখন পর্যন্ত ঘটে আমার বাসার মধ্যে, যে আমার এই জিনিসটা ফিল হইতেছে, আমার কিন্তু এই জিনিসটা দেখতেছি, ঠিক আছে, আমি যদি বলি বিলিভ করবে না, আর না হলে উড়ায় দিবে, ঠিক আছে, ফ্রেন্ডদের কাছেও বলতে পারতেছি না কোনো ঘটনা, যে কোনো একটা জিনিস আছে। সাপোজ ধরেন যে আমার রিলেটিভ বা কেউ কারো অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে, ঠিক আছে, আমি এটা ফিল করতে পারতাম। আমার আব্বু যখন মারা যাবে তার আগেও আমি বুঝতাম কিছু একটা হইতেছে, আমার ফ্যামিলিতে কিছু একটা হইতেছে।
মূল মোরাল বিষয়টা হচ্ছে যে আপনি সেন্স করতে পারেন। কিন্তু আমি একটা কিছুদিন আগে আমি ফেসবুকেও লিখেছি, ডর যারা শুনে অনেকের মাঝে এই ধরনের জিনিসটা দেখা যাচ্ছে, আমি ডরের প্রচুর কল পেয়েছি। প্রবলেম হচ্ছে যে মানে তারা স্বপ্নে কি ঘটছে এটা বাস্তবে ঘটে যাচ্ছে এবং সেন্স করতে পারছে। আমার এই জিনিসটা আমি বুঝতে পারছি না যে এটা কি কোনো অ্যাবনর্মালিটির লক্ষণ নাকি, এত মানুষ কিভাবে হয়। আমি সিরিয়াসলি অনেক ফোন কল পেয়েছি যারা প্রত্যেকেই বলছে যে তারা সেন্স করতে পারছে কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে।
তবে এখন আমি একটা জিনিস বুঝছি যে আমার মধ্যে খারাপ একটা জিনিস আছে যেটা আমাকে প্রত্যেকটা দিন ডিস্টার্ব করে, এটা হচ্ছে 6-7 বছর একটা ব্ল্যাক শ্যাডো দেখি। আমি ওরা বারবার বলছি তুমি কি কিছু বলতে চাও, তুমি কিছু বলতে চাও, হাসে, হাসির একটা টোন পাই, একটা গন্ধ পাই।
স্মেলটা কি এখনো পান আপনি?
হ্যাঁ, স্মেলটা কালকে রাত্রে উঠছে, স্মেলটা হচ্ছে একটা বাজে গন্ধ, কি কোন কোন সময় জাহাজ একটা গন্ধ, ওখানে মানুষ থাকা যায় না, মানে প্রাণী থাকতে পারবে না।
যখন এই স্মেলটা আপনার,
হ্যাঁ,
এরকম ফিল হয় যে এখানে কোনো এই ধরনের স্মেলে মানুষ থাকতে পারে না।
তো এই ব্যাপারগুলো যে আমি বাসায় বলবো, আমি কিভাবে বলবো, ওরাও ভয় পাবে।
আপনি মানে আপনার দায়িত্বের জায়গা থেকে ফ্যামিলির মানুষজন যেন ভয় না পায় আপনার নিজের মধ্যেই রেখেছেন।
হ্যাঁ,
সো অনেক অনেক ধন্যবাদ পলাশ আপনাকে যে আমাদের জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবারও ফিরব। ডর চার মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন লোবান এবং রেজা ভাই ঠিক রাত ১২টায় ট্যারোট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। ডরের ১৩৮তম পর্বটি আমরা ধারণ করেছি সাতারকুলের এক হন্টেড বাড়িতে। পলাশ এবং সিফাত আমাদের ১৩৮তম পর্বের গেস্ট। ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন। ঘরের মধ্যে দুইয়ের অধিক জন থাকবেন না, বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন। ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। ডর
ডর চলছে এবং ডরের জার্নিতে একের পর এক নতুন নতুন ঘটনা আমরা শুনছি নতুন নতুন অতিথিদের কাছ থেকে, এবং সেই ধারাবাহিকতা এখনো আমরা আরো একজন অতিথির কাছে যাব, তার ঘটনাগুলো শুনব। তার আগে একটু বলতে চাই, আপনারা যদি ডরের জার্নিতে যোগ দিতে চান এবং ডরের জার্নিতে এসে লাখ লাখ মানুষের সামনে, তাহলে ডরের এই সেগমেন্টটি, এই প্ল্যাটফর্মটি আপনার জন্য উন্মুক্ত রয়েছে। যোগাযোগের জন্য যেটা করতে হবে, ডরের একটা ফোন নম্বর রয়েছে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। আরো একটা উপায় রয়েছে, আপনি চাইলে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানেও চলে আসতে পারেন। ঠিকানা হচ্ছে www.facebook.com/rjsuman.dor। স্পেলিং হচ্ছে SUMAN, তারপর একটা ডট চিহ্ন দিতে হবে, তারপরে DOR। এই ঠিকানাতে আসলেই আপনি আর ডরের সাথেও যোগাযোগ হয়ে যাবে আপনার। সো চলেন, আমাদের যেই অতিথি এই মুহূর্তে আছে আমরা তার কাছে যাই, একটু পরিচয়টা জানি। নামটা কি আপনার?
আমার নাম সিফাত।
সিফাত, ওকে, একদম খুব শর্টকাট সিম্পল বলে ফেলেছেন। সিফাত, কোথায় থাকেন আপনি?
আমি আমিন বাজারের পাশে থাকি।
ওকে সিফাত, আমি যতটুকু শুনেছি আমাদের টিমের কাছ থেকে যে আপনার নিজের সাথেই কোনো ঘটনা ঘটে গিয়েছে, আসলে কি ধরনের ঘটনা ঘটেছে আপনার সাথে একটু আমরা শুরু থেকে শুনি।
এটা যে আমার সাথে ফার্স্ট যখন প্যারানর্মাল ঘটনা শুরু হয়, সো এটা আপনার সাল সম্ভবত ২০০৩ ছিল।
আচ্ছা,
সেটা ছিল চাঁদ রাতের। সো রোজা ছিল ২৯টা, সবাই প্ল্যান, বাসার ফ্যামিলির প্ল্যান ছিল যে ৩০টা রোজা হবে, সো ঈদের রান্নাবাড়া পরে করা যাবে। সো হঠাৎ করে চাঁদ দেখা গেল। সেদিন রাত্রে আমাকে ৮টার দিকে বললো, ছোট ছিলাম তখন, আমি বললো ঘুমিয়ে পড়ো, ঘুমোতে গেলাম, বিছানায় গিয়ে শুলাম। সো হঠাৎ করে কেন জানি আমার ভয় লাগলো। আমি আমার কাজের মেয়েটাকে ডাক দিলাম, একটু বড় ছিল, ওকে বললাম আমার পাশে শো, আমার ভয় লাগছে। সে আসলো, শুলো, আবার কিছুক্ষণ পর ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর ওকে আবার ডাক দিলাম যে আমার ভয় লাগে, আমার পাশে বসে থাকো। সো টাইমটা ছিল তখন রাত ১১:৩০, তখন আমি জাগনা পেয়ে আপনার চিৎকার শুরু করলাম। আম্মু ভাবছে যে হয়তো ভয় পেয়েছি, কাজিন মেয়েকে পাঠাইছে রুমে যে দেখো তো আর কি হয়েছে। তো আমি সব ঘুম থেকে উঠার আগে স্বপ্নে দেখছি যে আমার ঘরের পাশে একটা মহিলা লাল কাপড় পরা, হাতে আপনার আগুন যে মশাল, সেটা নিয়ে আমাকে ধরতে আসতেছে। ও যখন আমাকে ঘর থেকে নিয়ে বেরোতে যাচ্ছে, সো তখন সে বেরোতে পারতেছে না, ঘরের যে উপরে সিলিং এ দেখতেছে যে ঝিকিমিকি করতেছে অনেক কিছু। এবং আরেকটা,
ওই কাজের মেয়েও দেখছে?
হ্যাঁ। সো তখন আম্মু ঘরে ঢুকার চেষ্টা করতেছে, চিৎকার শুনে আম্মু ঘরে ঢুকতে পারতেছে না। আম্মুর
দরজা কি?
হ্যাঁ, দরজাটা খোলা ছিল, ওপেন ছিল, কিন্তু ঢুকতে পারতেছে না।
দরজা খোলা মানে যে কেউ চাইলেই আসা যাওয়া করা যায়, দরজা খোলা, বাট সামহাও কোন একটা অদৃশ্য কারণে আপনারা ঘরের ভেতর থেকে বাইরে যেতে পারছেন না,
আর ওনারাও ঢুকতে পারতেছে,
ভেতরে আসতে পারছে না। ওকে,
আমার পাশে আরেকজন হেল্পিং ছিল, আমার কাজিন, সো সে ছিল, সেও ঢুকতে পারতেছে না। আমার চিৎকার শুনে পাশে আমার দাদির বাসা, দাদি আসলো, চাচা আসলো, কি ব্যাপার এরকম একটা অলৌকিক, ঘরে ঢুকতে পারতেছে না।
ওনারা ঢুকতে পারতেছে না বা আপনারা পাচ্ছেন না মানে কেন, মানে কি ধরনের বাধা ফেস করছে?
বাধা ওনারা জাস্ট দরজাটা খোলা, কিন্তু ওনারা প্রেশার করছে, কিন্তু ঢুকতে পারতেছে না কেন, কোন মানে
কোনো কিছুর একটা বাধা,
হ্যাঁ কোন কিছু একটা, সামথিং ইজ দেয়ার বাট আমরা দেখতে পারতেছি না। সো তখন ওই হঠাৎ কিছুক্ষণ পর আপনি আপনার ঘরটা যখন খুলে গেল, আম্মু বললো যে একটা গরম বাতাস বেরোলো, সবাই একটা গরম বাতাস,
হ্যাঁ
হ্যাঁ, চাচা এসে কাজের মেয়েকে বলে যে তুই ঘর থেকে বেরোতে চাচ্ছিস না কেন? তখন বললো আমি তো লড়তে পারতেছি না, আর আমি উপরে দেখছি যে এরকম ছিকিমিকি করতেছে, এবং আম্মু যেটা শুনতে পারছি পরে, আম্মু ভাবছে যে ঘরের ভিতরে সামথিংটা হয়েছে, হয়তো ইলেকট্রিক্যাল প্রবলেম, হয়তো চুরি ডাকাতি। আলমারির পাশে ধুমধাম শব্দ হয়েছে দুই তিনটা, সেটা ছিল রাতে 11:30 দিকে। সো তো আমার এক চাচা ছিল যে আর কি কিছুটা ঝাড়ফুঁক করে, সে ওনাকে ডাকা হলো, ওনাকে ডাকার পর উনি আমাকে গ্লাসে পানি দিল, পানি পরে দিয়ে বললো এটা কি এই টাইপ
মিনিট। আপনি বলছেন যে আপনার আম্মা গেস করছে যে চুরি ডাকাতি কোনো কিছু, তো এই ধরনের কি কোনো কিছু ছিল?
না না, পরে সেই চাচাকে ডাকা হলো যে প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস হয়েছে, ওনাকে ডাকা হলো, উনি আমাকে গ্লাসে পানি পরে দিল, তিনবার না চারবার পরে দিছে, তখন ছোট ছিলাম মনে নাই, কিন্তু একটা কথা মনে আছে, আমাকে পানিটা পরে দিয়ে বললো এটা কি আমের জুস নাকি, কিন্তু সেটা সাদা পানি ছিল, কিন্তু খেলাম মনে হলো হ্যাঁ আমের জুস,
একবারে নর্মাল,
হ্যাঁ একদম নর্মাল পানি, এটুকুই আমার খেয়াল ছিল। এরকম অনেকবার পরে দিচ্ছে যে এইটাই টেপের উসি, হ্যাঁ
মানে উনি যেটা বলছে আপনার কাছে ওই স্বাদটাই মনে হচ্ছে।
পর উনি বললো তুলার আসি, আমি ওর সাথে জাস্ট দুষ্টামি করতে আসতে ফেল, তোমাদের বাড়ির উপর তোমাদের রাস্তাটা মানে জিন পরিদের রাস্তাটা, সো ওর সাথে জাস্ট দুষ্টামি খেলতে আসছিল, কিন্তু ভয় পেয়েছে। সো তখন সেখান থেকে আমার আস্তে আস্তে ভয় লাগে, আমি রুমে একা থাকতে পারি না, বাট মানে সেই কয়েকদিন আমার অনেক খারাপ লাগছিল, স্কুলে গেছে ক্লাসে মনোযোগ বসে না, যে কি হলো এটা আমার সাথে, আমি কি দেখলাম, কিংবা তখন থেকে ভয় পাওয়া শুরু হলো। সো সেখান থেকে একবার হঠাৎ এরকম হয়েছে, রাত্রে ঘুমাইছিলাম, আমার বালিশ মাথার নিচে, আমি চিৎকার করতেছি, মানে আমি যে বালিশটা মাথা থেকে সরাবো আমি সরাতে পারতেছি না। সো আমার চিৎকার শুনে আব্বু পাশে ঘুমাইছিল, উনি বালিশটা সরায় আমাকে বললো কি হয়েছে কি হয়েছে, কোনো কথা বলতে পারতেছি না, শাউট করতেছিলাম। সো তখন উনি আমাকে একটা স্ল্যাপ করলো, তখন আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলাম ঘুমের টাইমে। সো রাত্রে এরকম প্রায় সময় আমার হয়, সো বিভিন্ন হুজুরের কাছ থেকে তাবিজ টুবিজ এনে দেয়, কাজ হয়, কয়েকদিন ভালো থাকি, পরে প্রবলেম হয়। এবং সেই বাসায় যখন থাকে, আমার আব্বু তো বিজনেসের কারণে সব বাইরে যায়, সো যখন বাইরে যায় এক রুমে সবাই ঘুমানো হয়, সো আম্মু সে কাজের মেয়েটাকে নিয়েও ঘুমায়। সো হঠাৎ করে সে দেখে ঘুম থেকে চিৎকার দিল, আম্মু বললো কি হয়েছে, পরে বলে ওই দেখেন সিফাতের ছবিতে কি জানি দেখা যাচ্ছে, ওই যে তাকায় রয়েছে সামনে, তাকাইলাম কিছুই দেখতেছি না, জাস্ট আমার ছবি। আম্মু বলে কই কিছুই তো না, পরে বলে না আপনাদের ওই যে আমাদের বাড়ির নিচে একটা নামা ছিল জঙ্গল, বলে ওখানে আমি যাবো না কোনো সময়, ওখানে খারাপ জিনিস থাকে, ওই যে সিফাতের ছবিতে তাকায় রয়েছে। আম্মু একটু নামাজি ব্যক্তি, দোয়া বললাম, পরে ওকে পানি দিল, পরে বললো শুয়ে পড়ো। পরে দিনে জিজ্ঞেস করছে যে তোর সাথে কি হয়েছিল, পরে বলছে ছবির ভিতরে এরকম একটা আমি চেহারা দেখছি, আর আপনাদের ওখানে যাব না। আবার কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটছে, আমার বাড়ির সামনে ছিল একটা আম গাছ, আমি দুপুর স্কুল থেকে আসি, হঠাৎ করে শুনি যে আম গাছ থেকে রক্ত পড়তেছে। সো দুপুর টাইম ছিল, আশেপাশে কাজিনরা ছিল মানে পাশাপাশি ঘর, তো সো ভাবছে যে হয়তো কাকে কোনো মুরগি টুরগি নিয়ে আসতে সেখান থেকে রক্ত পড়ছে, সো ধুয়ে দিছে। হঠাৎ করে শীতের কাল ছিল তখন, সো হঠাৎ করে রাত্রে 7টার দিকে গেল যে ওই আমাদের যে পাকাটার ভিতরে আম গাছের একটা ডাল থেকে প্রচুর রক্ত পড়ে মানে ফোটা ফোটা স্প্রে টাইপের ভরে গেছে। তখন আম্মু আবার ওই চাচিকে ডাক দিল যে দেখো তো ঘটনাটা কি, লাইট মেরে আম গাছে দেখা হলো যে একটা ডাল থেকে জাস্ট ফোটা ফোটা রক্তটা বেরোচ্ছে
রাতের বেলা।
হ্যাঁ রাত্রে, দিনে ওনার এতটা কেয়ার করেনি, হয়তো কাকে টাকে নিয়ে আসতে। সো রাত্রে যখন এটা হলো, চাচি কি করলো, আম গাছকে আস্তে করে একটু খোঁচা দিল, খোঁচাতে দেখলো না আম গাছ তো ঠিক আছে, আম গাছ থেকে কষ বেরোচ্ছে। একটা ভয়ের ভিতরে সবাই, আতঙ্কের ভিতরে, তখন চাচি বললো এক কাজ করো এটা ধুয়ে ফেলো। রাত্রে পুরোটা ধুয়ে ফেললো, ধুয়ে ফেলে বলো আর কিছু করতে হবে না, এত রাত্রে তো হুজুরের কাছে যাওয়া যাবে না, আশা করি আর রক্ত পড়বে না। তো পরের দিন আম্মু ভোরের বেলা ওইটা ফজরের নামাজ পড়ে, আম্মু বললো আমি সাহস করে সেখানে গেছি যে রক্তটা পড়ছে নাকি, পরে বললো যে না কিছু পড়ে নাই। পরের দিন যখন এই ঘটনাটা জানাজানি হয় তখন জানা গেল যে নদীর পাশে একটা গাছ ছিল, অ্যান্ডল গাছ যেটার নাম, গাছটা কেটে ফেলা হয়েছে এবং ওই গাছের সাতটা জিন ছিল আর বোন ছিল। সো একজনের উপর ওই কুড়ালের যে কোপটা, লোক তো আর জিন তো দেখেনি, সেই কোপটা যখন পড়ে সে এসে আমাদের এই আম গাছটা আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছিল। যখন আমরা এত সবাই এত টেন্সড হয়েছি এটা কি, তখন তারা ই করলো যে আসলে মনে হয় এখানে থাকাটা ঠিক হবে না।
কিভাবে জানা গেল যে এটা কোন জিনের আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বের হচ্ছে?
এটা পরে হুজুরকে ডাকা হয়েছে যে এরকম হয়েছে। আর ওই
সেই আম গাছে কি উঠে দেখা হয়েছিল কিছু আছে কিনা ওই ডালে?
না, ওই ডালটা জাস্ট আর কিছু ছিল না, ওই সামান্য একটু রক্ত লেগেছিল। দিনের বেলা যখন হয়েছে তখন কেয়ার করেনি, কিন্তু রাত্রেও যখন রক্তটা পড়ছে আর যখন চিগুন ডাল থেকে রক্তটা পড়ছে তখন পরে এটা ওই যে জানাজানি হইল। পরে বলছে যে হুজুর বললো যে এখানে কোন জিন আশ্রয় করছিল। পরে যখন যাদের বাসার ওইখানে যে গাছটা কাটা হয়েছে ওই লোকের মা পুরা মানুষ, সে বলছে যে ভূতের মানে কিছু একটা কান্নার শব্দ পেয়েছে, কিন্তু সেটা একটা মানুষের কান্নার সাউন্ড না। তো তখন এটা ধারণা করে নিয়েছে যে ওই গাছ থেকে এখানে এসে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে।
কিন্তু আমি আসলে আমরা যতটুকু জানি মানে জিন বড়ি এগুলো হচ্ছে রক্ত মাংসের তৈরি না, তারা আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ঝরতে পারে কিনা সেটা আমি কনফিউজ, আমি আসলে জানি না। আমি জানি না এই বিষয়টা নিয়ে তাহলে একদিন আমাদের রেজা ভাইয়ের সাথে খুব আলোচনা করতে হবে, উনি যেহেতু এই বিষয়গুলো বেশ ভালো জানে। সো এই জায়গাতে আমার একটু কনফিউশন রয়েছে, আমি জানি না আমার লিসনার যারা আছে তাদের যদি কোনো ধরনের মতামত থাকে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারেন যে এই বিষয়টা নিয়ে পরে কি হয়েছে।
এরপরে আস্তে ধীরে আমি যে নামার কথাটা বললাম, কাজের মেয়ে বলছে যে ওখানে যাব না। সো সেখানে আমাদের বাড়ি করার প্ল্যান হয়, সো বাড়ির কাজ শুরু হয়। সো এরকম ছোট বোন ছিল, তখন ওর বয়স 2 বছর কিংবা 2.5 বছর হবে। সন্ধ্যার টাইম ওকে নিয়ে ওখানে যাওয়া হয়, বিকালে যাওয়া হয়, সন্ধ্যার আজানের পর আসা হয়। জঙ্গল থেকে একটু দূরে মসজিদ। তো সেই ছোট বোনটা কারোর সাথে কথা বলে না সন্ধ্যা থেকে, আম্মুর ওই পোকের দুধও হয় না, কারোর সাথে কথা বলে না। আব্বু রাত্রে আসে, আব্বুকে বলা হয়, আব্বুর কোলেও যায় না, শুধুমাত্র ওই একটা মহিলার কোলে রয়েছে। তো রাত্রে হুজুর ডাকা হয় 9টার দিকে, আমি গিয়ে ডেকে নিয়ে আসি। পরে হুজুর এসে হুজুরের কোলে নিতে চায়, কান্না করে। সো হুজুর কোলে নিয়ে সুরা টুরা পরে ফু দেয়, তখন আস্তে আস্তে স্বাভাবিক হয় এবং ওর হাতে একটা ই দেয় আপনার ওই সাদা সুতার সাথে তাবিজ বেঁধে দেয় আর তেল পড়া দেয়, পানি পড়া দেয়। সো যে মেয়ে আমার ছোট বোন, আমার নিজে চোখে দেখা, ওই কারোর সাথে কথা বলতেছে না কিংবা কার কোলে যাবে না, জাস্ট ঘুম টাইপের মাথা নিচু করে বসেছিল। হুজুর আইসা ওকে 5 মিনিটের ভিতরে ওই ঝাড়ফুঁক মানে সুরা পরে ফু দিল, ঠিক হয়ে গেল,
একদম স্বাভাবিক,
একদম স্বাভাবিক, সবার সাথে হাসতেছে খেলতেছে।
আপনাদের ছাদেও কোনো কিছু একটা ঝামেলা?
তখন আমরা যখন ওই যে বাসাটা ছিলাম ওই নামাতে আমাদের নতুন বাসা করা হলো,
এখানে আগে অনেক জঙ্গল ছিল,
সেটা জঙ্গল গাছপালা কেটে আপনার
আশেপাশের মানুষজনের কথা অনুসারে সেখানে আগে অনেক ধরনের বাজে কিছু বসবাস।
আমি নিজে চোখে দেখা, ওখানে আপনার দিনের বেলা গেলে আপনার ওখানে রোদ্রের আলো পড়তো না, একটু ভয়ঙ্কর টাইপের ছিল,
এত ঘন জঙ্গল ছিল।
সো আরেকটা এখানে যখন ওই আমরা যখন টিনের বাসা ছিলাম ওই যে যেখানে বিল্ডিং হয়নি, এরকম একটা মেয়ে আমার কাজে মানে ভাই লাগে এলাকার সম্পর্কে। তো সেই ছেলে কুরবানির ঈদের টাইমে চাঁদ রাতের দিন আমাদের দোকান থেকে রাত্রের 2টার টাইমে আসে। তো সে নামাটা দেখে যে একটা গাছের পাশে আমার 2টা লাশ শোয়ানো, সাদা কাফন পরা লাশ টাইপের শুয়ে রয়েছে। এখন সেই ভাইয়া তো দেখে মানে কি করবে, ওইখান থেকে আবার মসজিদটাও দেখা যাচ্ছে। সো উনি কি করলো, ওই লাশটার ক্রস না করে ওখানে কোনো মানুষও কিন্তু দেখে নাই, অন্য জায়গা দিয়ে মসজিদের ওখান থেকে বাসায় এসে আম্মুদের এই ঘটনাটা বলার টাইমে আম্মুর মুখ থেকে শোনা যে ওনার হাত পা একদম কাঁপছিল এবং কান্নাকাটি যে উনি কাজ টাজ করবে না। এরপরে ঈদের টাইম ওনার জ্বর ছিল ঈদের দিন, এরকম 1 সপ্তাহের মতন ওনার জ্বর থাকার পর উনি আস্তে ধীরে ক্লিয়ার হয়। এখন ওনাকে আমি যখন দেখা হয় যে ভাই ওই জিনিসটা কি হয়েছিল একটু বলেন না, বলে না ভাই ওটা আর বলা যাবে না, ওটা অনেক যা হয়েছে বাধ্য ওই কথাটা।
আপনাদের ছাদে কি?
হ্যাঁ, নতুন বিল্ডিং, আমি তখন আমার রুমে একা ঘুমাই। সো রাত্রে এরকম প্রবলেম হয় যে ছাদের শব্দ শুনতে পাই। সো আব্বু ভাবলো যে হয়তো চোর টোর আসে। সো আমার ওই এক কাজিন ছিল, উনি আমার সাথে ঘুমাতো এবং আমার বাসায় থাকতে বলছে আব্বু ওনাকে। সো একদিন রাত্রে হঠাৎ করে দেখি কি শব্দ, আব্বু হারিয়েছে, ভাইয়া হারিয়েছে, আপনার ছাদে কি জানি হয়েছে। ছাদে গিয়ে দেখে ছাদে সম্পূর্ণ স্বাভাবিক, একটা কিছু লড়াচড়া নাই।
ওরা নিচে থেকে কি,
নিচের থেকে মনে হলো যে ধুমধাম ছাদে আপনার কেউ যদি দৌড়ায় কিংবা আপনার জাম্প করে সেই টাইপের সাউন্ড হচ্ছে, কিন্তু ছাদে গিয়ে দেখা হলো কিছুই নেই। সো আব্বু কি বললো যে বাসাটা বন্ধ করে দিল। বাসাটা বন্ধ করার পরও মানে এক চাচা বললো যে যে চাচা জিন পরি ছাড়া আমাকে যে ফাঁস দেখছে, উনি বলছে যে বন্ধ করাটা ঠিক হয় না। কেন বলে, তোমাদের বাসার উপর তোমাদের রাস্তাটা, যখন তুমি বাসায় কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু বাসার বাইরে কিন্তু তোমাকে ক্ষতি করা চাইলেই করতে পারে। সো আব্বু আবার যে হুজুরটা বাড়ি বন্ধ করছে ওনার কাছে গেল যে ভাই এটা কি করা যায়। পরে হুজুর বলল বাসা বন্ধ করছে আমি, যদি ক্ষতি হয় আমার উপরে হবে, আপনাদের কোনো ক্ষতি হবে না। আমি রাত্রে যখন ঘুমাই মনে হয় যে আমাকে সবাই তালা বন্ধ করে বাড়ির ভিতরে সবাই ছাদে চলে গেছে। তো আমি আমার বাসার মেন গেটের তালা ভাঙার চেষ্টা করি, চিৎকার করি খুব জোরে, এমনও চিৎকার করি যে আশেপাশের লোকও শুনতে পায়।
আপনার যে সিম্পটম গুলো দেখতে পেরেছি আমার ধারণা আপনি কি এর মাঝে কখনো কোন ডক্টরের কাছে গিয়েছেন? আই থিঙ্ক একবার হলো আপনার যাওয়া উচিত, কারণ আপনার মনের মধ্যে আমার ধারণা যে এই ধরনের ভয়গুলা একটু খুব বেশি মাত্রায় জেঁকে বসেছে। তো সেই মনের ভয় থেকে আপনি অনেক সময় অনেক কিছু ইমাজিন করতে পারেন আমার যেটা মনে হচ্ছে। কারণ আপনাকে যখন কবিরাজ পানি দিয়েছে, আপনার চাচা পানি দেওয়ার পর যখন আপনাকে বলা হয়েছে যে এটা কি আমের জুস কিনা, নর্মাল পানি কেউ আপনার মনে হয়েছে আমের জুস, সম্পূর্ণ একটা অন্যরকম বিশ্বাস চলে গেছে যে আপনাকে সে বিপদ থেকে বের করে নিয়ে আসতে পারবে। তো এটা হতে পারে, এটা মানসিক একটা বিষয়, আমি জানি না যে আসলে কি। তবে আপনাদের বাড়িতে যেটা বলেছেন যে রাস্তায় আসা যাওয়ার পথে যে বাড়িটা পড়াতে এই ঝামেলাগুলো তৈরি হয়েছে, এই ঘটনাটা আমি বিশ্বাস করি। জিনদের চলাচলের একটা রাস্তা থাকে, নির্দিষ্ট রাস্তা মেনটেন করে চলে, এবং ওদের রাস্তায় কোনো ঘরবাড়ি পড়লে এগুলাতে ঝামেলা হয়। ইউকেতে অনেক অনেক বাড়িঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জাস্ট বিকজ অফ দিস। আমি দেখেছি নেটে ঘাটাঘাটি করে অনেকগুলো বাড়ি পরিত্যক্ত পড়ে আছে যে এই যে অশরীরী জিনিসগুলোর যে যাতায়াত রয়েছে সেই যাতায়াতের রাস্তার মধ্যে ওই বাড়িগুলো তৈরি হয়েছে, সেই জন্য মানুষজন থাকতে পারে না। তো আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটছে।
তখন যখন আমার ভাইয়া আমার সাথে ঘুমায়, উনি আমাকে সকালে সবার সামনে জিজ্ঞেস করতো যে রাত্রে তুমি এই টাইপের কোন ল্যাঙ্গুয়েজ বলো। রাত্রে উনি আমার সাথে শোয়ার টাইম অনেক সময় ভয় পেত। এমন হয়েছে যখন আমি মেন গেট ভাঙার জন্য কিন্তু অনেকবার চেষ্টা করছি, তো উনি যখন আমাকে থামাইতে গেছে উনিও আমাকে দেখে ভয় পেয়ে গেছে, চিৎকার করছে। আমি অনেক সময় যখন সোফায় বসে থাকতাম মনে হতো যে আমার পাশে কে জানি বসে রয়েছে, কিংবা রাত্রে যখন ঘুমাতে গেতাম আমি একা ঘুমাতাম না, আমি এটা ফিল করতাম যে বিছানায় কে জানি শুয়ে রয়েছে
আপনার পাশে। হ্যাঁ, তো আপনি এরকম হয় না, আমরা পাশে কেউ যদি থাকে আমরা কিন্তু হাতের নড়াচড়া একটু বুঝতে পারি যে আমাদের পাশে কেউ একজন আছে।
না, টাচ লাগতো না, কিন্তু ওই একটা জায়গায় যখন আপনি একা যখন শুয়ে থাকবেন ওই পাশে যদি কেউ একটা হাত বয়ে দেয় কিংবা একটা ওয়েট কোন জিনিস বসে সেই জায়গাটা ডেবে যাবে, ডেবে যাওয়াটা মনে হয়। কিন্তু আমি কাউকে দেখতে পারি না কিংবা টাচ করলে কাউকে ফিল করি না।
আচ্ছা আচ্ছা।
সো রিসেন্টলি আমি একটা কবিরাজের কাছে যাই, মানে ওনাকে ফার্স্টে ওনার নাম্বারটা কালেক্ট করি, ওনার বাসা অনেক দূর। সো ওনাকে ফোন দেই, ফোন দিয়ে বলার উনি বলে কি তোমার ঠিকানাটা তোমার নামটা আমাকে মেসেজ করে পাঠাও। সো পাঠানোর পর উনি রাত্রে ফোন দিই যে হুজুর কি হয়েছে সমস্যা। পরে বললো যে তিনটা জিন আছে তোমার উপরে যেটা চালান করে দেওয়া হয়েছে, এবং এই জিনটা চালান করছে তোমার দাদি, তুমি যদি রাখতে চাও রাখতে চাও, আর যদি বলো না এটাকে তাড়িয়ে দিবা, সো আমি কিছু হেল্প করতে পারি।
তো হুজুর আপনাকে হেল্প করে,
তো সেই হুজুর আমাকে কিছু তদবির দিচ্ছে, এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো। তো মাঝখানে এমন হয়েছে যে আপনার রাত্রে ভয় লাগছে, পরে হুজুরকে বললাম, যখন হুজুর আমাকে তদবিরগুলো দিচ্ছে আমার ভিতরে কিসের কারণে জানি একটা কনফিডেন্স এসে পড়ছে যে ভূত আমাকে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আসলে সে তাবিজটা নেওয়ার পর খুবই কনফিডেন্স এসে পড়ছে, এবং আমি রাত্রে একা চলাচল করতাম কিংবা ছাদে যেখানে ভয় পেতাম যে ছাদে কে যেন হাঁটাচলা করছে, আমি সেই ছাদে আমার সাহস কেন জানি যাইতে মনে হইতো যে ওখানে যাই। এখন আর
এই জিনিসগুলো আপনার টনিকের মতো কাজ করে, আপনার তাবিজে আসলে কিছুই নাই কিন্তু আপনার মনের কনফিডেন্সটা বাড়াই দেয়।
হ্যাঁ,
তাবিজের কাজ হচ্ছে আসলে এইটাই, যেমন সাপকে তাবিজ দিয়ে তো ভয় দেখানো, যখন সাপুরেরা ওই ওই সাপের সামনে যায় তাবিজটা ধরে সাপ ভয় পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু আবার নর্মাল জঙ্গলা সাপকে যখন ওই তাবিজ ধরা হবে উল্টা ছোবলই মারবে। তো অনেক সময় এগুলা এই ধরনের কাজ করে, তাবিজগুলো একটু সাহস বাড়িয়ে দেয়, মনে হয় যে আমার সাথে তো একটা সুরক্ষা আছেই। তো বর্তমানে তো আপনি মোটামুটি ভালো আছেন?
হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু মাঝে মাঝে কিছুটা প্রবলেম ফেস করি, কিংবা দূরে কোনো একটা জিনিস অবয়বের মতন যে গাছে দেখছি যে একটা মানুষের মতন বিরাট মানুষের মতন আছে,
কিছুটা প্রবলেম
রয়েছে।
আমি জানি আপনার ট্যারোট কার্ড পড়াতে চান আপনি, যে কেউ চাইলেই ট্যারোট কার্ড আসলে আমরা পড়াতে পারি না, আমরা আমাদের বুঝতে হবে যে ট্যারোট কার্ড তার জন্য পড়াটা কতটুকু জরুরি এবং তার ট্যারোট কার্ড পড়া যাবে কিনা, এরপরেই হচ্ছে রেজা ভাই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ট্যারোট কার্ড পড়বে কিনা। যদি কেউ এসে বলল যে আমার ট্যারোট কার্ড পড়তে ইচ্ছে করছে, বিষয়টা এরকম না। ওকে, আপনার ঘটনা আমরা শুনলাম, রেজা ভাইও এই ঘটনা শুনবে, এরপরে যদি আমরা মনে করি যে আপনার ট্যারোট কার্ড পড়া যেতে পারে বা দরকার আছে আদৌ আপনার ট্যারোট কার্ড পড়ার, অবশ্যই রেজা ভাই আপনার ট্যারোট কার্ড অবশ্যই পড়বে। যদি দরকার মনে করা হয়ে থাকে। সো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য। পলাশ এবং শিপাত দুজনের ঘটনাই আমরা শুনলাম, এবং আরো একবার বলছি যে এই কথাটা আমি বারবার বলি যে কোন ঘটনাটা কিভাবে নিবেন, বিশ্বাস করবেন কি করবেন না, এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং বিচার বিশ্লেষণের জায়গাটাও আপনাদের উপরই আমরা ছেড়ে দিচ্ছি। কতটুকু লজিক্যাল কোনটা মনে হয় সেটা সম্পূর্ণ আপনারা নিজের বিচার বিশ্লেষণ দিয়ে চিন্তা করবেন। আমরা শুধু এতটুকুই বলি, আমাদের চারপাশে যেই ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সেটাই আমরা করে থাকি। এবার আমি আসতে চাই অন্য একটা প্রসঙ্গে, সেই প্রসঙ্গটা হচ্ছে এই বাড়ির প্রসঙ্গ, অর্থাৎ এই ফ্ল্যাটের প্রসঙ্গ। এবং এই ফ্ল্যাটের প্রসঙ্গে আসার আগে আমি একটা ছোট্ট বর্ণনা দিয়ে দিই এই ফ্ল্যাটটার। বাড়িটা হচ্ছে চারতলা একটা বাড়ি এবং ঠিক তিনতলাতে হচ্ছে এই ফ্ল্যাটটা, এবং এই বাড়িটা 80% কাজ কমপ্লিট হয়েছে। সমস্ত বিল্ডিং এ এখনই মানুষজন থাকা শুরু করেছে, সিঁড়িগুলো যেমন কমপ্লিট হয়নি। তো আমি দিনের বেলা যখন ইনভেস্টিগেট করে গিয়েছিলাম, আমি 10-20 সেকেন্ডের একটা সিঁড়িতে ভিডিও ধারণ করেছিলাম, যদিও পরবর্তীতে আমাকে রিকোয়েস্ট করেছে যে এই ভিডিও যেন আর না নেই, এবং এটা যদিও ফেসবুকে ছাড়ি এটা যেন কোনোভাবেই কোনো কিছু আইডেন্টিফাই করা না যায়। খুবই সিম্পল ভাবে এই রেকর্ডিং এর কাজটা আয়োজন করা হয়েছে। ফ্ল্যাটের মধ্যে তিনটা রুম রয়েছে, আমরা যে রুমটাতে আছি বলতে পারেন এটা ড্রয়িং রুম, এবং এছাড়া দুটো বেডরুম রয়েছে, একটা কিচেন রয়েছে এবং একটাই বাথরুম এখানে, এবং একটা বারান্দা আছে যেটা আমরা আজকে যে রুমটার এখানে বসেছি এটার ঠিক ডান সাইড দিকে যে বারান্দাটা, ডান সাইডের যে রুমটা আছে এটার পরেই হচ্ছে বারান্দাটা রয়েছে, এবং এই রুমটার বারান্দাটাই হচ্ছে আজকের অবজেক্ট। এই ফ্ল্যাটে মাত্র তিনজন বাসিন্দা থাকে। তো আমরা যেই পাশের রুমটার কথা বলছি এই রুমটাতে একজন থাকে, এবং সে চাকরিজীবী, সেই সকালবেলা বের হয়ে যায়, রাতের বেলা ফেলে, রাতের বেলা খাওয়া দাওয়ার পর সেই আবার ঘুমিয়ে যায়। কিন্তু যখন ঘুমিয়ে যায় তখন একটু প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা হচ্ছে যে উনি একটু শৌখিন টাইপের মানুষ এবং বারান্দায় বসতে পছন্দ করে, সেই জন্য একটা ছোট্ট একটা দোলনা চেয়ারের মতো এখানে রাখা হয়েছে। গাছের টব রয়েছে এখানে, আমরা যেটা বারান্দাতে দেখে এসেছি এবং আমাদের যারা রয়েছে গেস্ট তারাও দেখে এসেছে। তো এটা যেটা হয়েছে যে উনি প্রায় প্রতি রাতেই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ঘুমের পরই উনি শব্দ পায় ওনার দোলনাটা দুলছে। এটা মনে হতে পারে যে বাতাসে দুলছে, কিন্তু এটা আসলে দোলনাটা এরকম যে সিম্পল বাতাসে দুলবে না, এটার জন্য বেশ একটু বেশি বাতাস লাগবে, বাট এটা প্রায় প্রতি রাতেই দোলে এবং শব্দ হতে থাকে, এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত শব্দ হয়। ওই সময়টাতে এই পুরো বারান্দা এবং এই রুমের মধ্যে কেমন জানি একটা গোমট ভাব তৈরি হয়ে যায়। ম্যাক্সিমাম সময় একটা উৎকট গন্ধ পায়, আবার মাঝে মাঝে একটা খুব সুগন্ধিও নাকি আসে উনি যেটা বলেছে। আমরা দোলনাটার পাশে যে টবটা দেখেছি, যেই টবে এখন কিন্তু গাছ নেই, মরে গেছে এবং মাটিও শুকিয়ে গেছে, এটাতে আর যত্ন করা হয়নি, ইচ্ছা করে এটা যত্ন করে না। প্রায় প্রতি রাতেই উনি অদ্ভুত রকমের জিনিস দেখতো, এই টবটার গোড়াতে রক্ত ছেটানো এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হাড়গোড় এই টাইপ কিছু পশম পড়ে থাকতো। এগুলো মানে বিভৎস রকমের, মানে কেমন জানি মানে এটা দেখে উনি ভয় পেয়ে যেত। মানে অগণিত বার এই ঘটনাগুলো হয়েছে। উনি প্রথম দিকে এগুলো জমিয়ে রাখতেন, মানে এগুলা কিউরিওসিটি নিয়ে কয়েকজন কবিরাজের কাছেও গেছেন, এগুলো দেখিয়েছেন, কিন্তু কোনো ধরনের কোনো কিছু সলিউশন উনি পায়নি। রক্তেরও অস্তিত্ব থাকতো এবং ঘুম থেকে উঠেও নাকি স্পষ্ট দেখতে পেত রক্ত। তো যাই হোক, যেটা হয়েছে যে একটা পর্যায়ে এমন হয়েছে উনি ভয় পেতে এই রুমটাতে আর তখন মানে ঘুমাতো না এবং পাশের রুমে গিয়ে ঘুমাতো, এই রুমটা ফাঁকা পড়ে থাকতো। এরকম নাকি এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ যখন হয়েছে এর পরে দেখছে যে এই সমস্যাটা আরো বেড়ে গেছে এবং সেটা রুমের মধ্যেও নাকি একদিন রক্ত ছেটানো অবস্থায় দেখেছে এবং সেই হাড়গোড় দেখেছে। তো এটা যখন খুব বেশি মাত্রায় হয়ে গেছে উনি গিয়েছে ওনার এক পরিচিত কবিরাজের কাছে। উনি যেটা পরামর্শ দিয়েছিল নাকি, এই রুমটা কোনোভাবেই মানে খালি রাখা যাবে না, এই রুমটাতে কাউকে না কাউকে থাকতেই হবে, এবং কবিরাজের পরামর্শে একটা কোরআন শরীফও এনে রাখা হয়েছে। আর সেই বারান্দাতে যেই টপটার কথা বলেছে সেই কবিরাজের দেওয়া কিছু তাবিজ আর জিনিসপত্র ওই টবের মাটিতে পুঁতে রাখা হয়েছে, এবং এরপর থেকে উনি মোটামুটি শান্তিতে আছেন। কিন্তু তারপরে উনি চাচ্ছেন যে এই বাসায় আর খুব বেশি দিন উনি থাকবে না, কারণ একটা ওনার মধ্যে সবসময় মানসিক অশান্তি কাজ করে এই বাসায় থাকার ফলে। হয়তো কিছুদিনের মধ্যে এই তিনজনই এই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাবে, তবে যাওয়ার আগে সামহাও আমাদের সাথে যোগাযোগ হয়ে গেছে এবং সেই জন্যই আজকে আমরা এখানে আসতে পেরেছি। তো সেই সাথে যারা এতক্ষণ ধরে শুনছে রেডিওতে ডর, তাদেরকে বলতে চাই আজকের মতো আমি সুমন ডরের এই সেগমেন্ট থেকে বিদায় নিচ্ছি। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আপনাদের সাথে আবারও যোগ দিব। সেই সাথে বলে রাখি বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সুমনের পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যে স্টুডিও থেকে আর জে কে ভিয়া এবং রেজা ভাই ট্যারোট কার্ড সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে যোগ দেবে।
সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। ১২টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্টে। পাঁচ মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে ভাবে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই। ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত ১১:৫০। পেজটি ঠিকানা হচ্ছে www.facebook.com/DAAR.TAROT, that is Dor Tarot. ফিরছি ঠিক রাত ১২টায় স্পেশাল সেগমেন্টে। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শ্রোতা, সময় রাত ১২টা এবং আমরা শুরু করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ড। আমাদের সঙ্গে আছে রেজা ভাই এবং আমি কিবরিয়া তো আছি। রেজা ভাই হাই বলেন।
আসসালামু আলাইকুম।
ইন্টারেস্টিং বিষয় আজকে আমরা একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকের লিসনাররা আমাদের সঙ্গে একটু অন্যভাবে থাকবে, মানে স্টুডিওতে কোনো লিসনার আমরা রাখিনি, কারণ অনেকগুলো বিষয় জমে গেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। ইলুমিনিটি আরো কিসব কিসব বিষয় জানা আছে রেজা ভাই?
ইলুমিনিটি আছে, টেলিকিনেসিস আছে, ব্রেন পাওয়ার আছে।
জি,
আমি একটা জিনিস জানতে চাই কিবরিয়া ভাই আপনার কাছ থেকে, আপনার নাক দিয়ে রক্ত পড়ার বিষয়টা হঠাৎ করে, আমরা যে লাস্ট টাইম ওই মাদ্রাসায় গেলাম,
ওকে,
তারপরে রক্ত পড়ার বিষয়টা মানুষ জানতে চাচ্ছে, আমাকে অনেক ইনবক্স করছে, আপনার ফিলিংসটা কি?
আমার ফিলিংস হচ্ছে যেটা একটা অসুখ, এটা হতেই পারে, আমার লাইফে কখনো হয়নি এরকম। এটা যে আসলে কোন ধরনের পেইন ফিল করা, মাথায় কোনো পেইন হওয়া বা ওরকম কোনো কিছু কিছুই ছিল না।
নাক দিয়ে রক্ত পড়ার মূল কারণ হচ্ছে সাইনাস, নাকে ইনফেকশন হলে।
হ্যাঁ, তো সাইনাসে
ব্যথা করবে,
রাইট,
অনেক ব্যথা।
আমার কোনো ব্যথা ছিল না, ইভেন হাঁচি পর্যন্ত ছিল না, নাক দিয়ে সর্দি ছিল, সর্দির সঙ্গে, এবং ডান নাক দিয়ে শুধুমাত্র, এবং কন্টিনিউয়াসলি অনবরত পড়েছে। তো আমি একসময় খুব বিব্রত হচ্ছিলাম এই কারণে যে মানুষ হয় না যে অনেকে থেকে ব্লাড দেখলে পেইন্ট হয়ে যায়, তো আমার অবস্থাটা এরকম হচ্ছিল যে এত বেশি যাচ্ছে এটা কোনো অসুবিধা কিনা। তো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে দুটো ডাক্তারের কাছে আমি গেছি, যেটা আমি স্ট্যাটাসও দিয়েছিলাম ভাই।
আচ্ছা,
ওই ডক্টর আমাকে দেখার পরে পাঁচ মিনিট সময় দেওয়ার পরে উনি বললেন যে এটা ইনফেকশন হয়েছে, তুমি এক্সরেটা করে রাখো, পরবর্তীতে আমি জানাচ্ছি তোমাকে, ১০ দিনের এই ওষুধগুলো খাও। আমি ওভার কনফার্ম হওয়ার জন্য আমি স্কয়ারে আবার দেখাই, তো স্কয়ারের উনি এক্সরে রিপোর্ট টিপোর্ট দেখে বললেন যে উনি যে ট্রিটমেন্ট করেছেন সেটা ঠিক আছে, তো অন্য কোনো সিমটম নেই, কিন্তু এটা ইনফেকশনের জন্যই হচ্ছে।
আপনার ছবিগুলো দেখলাম যে গ্লাভটা আমাকে ইনবক্স করেন, রক্তগুলো একদম লাল, মাধ্যম
তাজা রক্ত।
আপনি কি মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পর কি কোনো মিরর দিয়েছিলেন, বাথরুমের মিররে চোখ পড়ছিল?
আমি অ্যাজ ইউজুয়ালি সবসময় দেখি,
রাতে রাতে বেলা দেখছি। মাদ্রাসার পরে বাসায় যখন আমরা গেলাম ৩টার উপরে বাসে, তারপরে কি বাথরুমে গিয়ে মিরর দিয়ে চোখ পড়ছিল? আমরা জানি লিসেনার যারা আছে রাতে ১২টার পরে মানে অশরীরী যারা আত্মারা আছে বা খারাপ জিনিসগুলো আছে, তারা খুব শক্তিশালী হয়ে যায় মধ্যরাতের দিকে, তখন এগুলার মানে মানুষের শরীরে প্রবেশ করার মাধ্যম হচ্ছে আয়না, ছায়া, অনেক মাধ্যম আছে ঢোকার।
জি,
তো আমরা যদি একটু বিরত থাকি রাতে বেলা আয়না দেখাচ্ছে, জাস্ট আমার কথা, এটাকে বিলিভ করা না করা আপনাদের নিজস্ব ব্যাপার, তখন অনেকের সমস্যা হয়। আচ্ছা, আমি একটা স্টোরি আজকে বলবো আপনাদেরকে, এটা স্টোরি বলবো না কি বলবো আমি জানি না, ১০ বছর আগের ঘটনা, তখন আমি ছোট ইন্টারমিডিয়েট পাশ করছি। এরকম ঘটনাটা হচ্ছে এরকম, আমার এক কাজিন আমাকে বলছিল ইন্ডিয়াতে যাওয়ার পরে, ওর কাজিনের নাম হচ্ছে সম্রাট, আমার কিন্তু নানা বাড়ি ইন্ডিয়াতে, আমার পশ্চিমবঙ্গে মালদাতে, মালদারই ঘটনা। ওর মতো করে আমি বলি তাহলে বেটার হবে। ওরা মালদা স্কুল পাশ করলো আর কি, মালদা কলেজ যেটা, সেখানে তারা ভর্তি অ্যাডমিশন নিল। তখন ছিল বর্ষাকাল, সম্রাট তারা কিছু বেশ কয়েকটা বন্ধুরা বাসায় যাবে, রিক্সা খুঁজতেছে, কোনো রিক্সা নাই, খুব কঠিন বৃষ্টি হচ্ছে, এত শব্দ হচ্ছে যে একজনের কথা একজন শুনতে পাচ্ছে না আশেপাশে। অনেকক্ষণ পর একটা রিক্সা আসতেছে, খুব স্লোলি আগে আসতেছে। তো সম্রাট তাকে থামানো যে ইন্ডিয়ার ভাষায় আর কি, দাদা একটু দাঁড়া, আমাদের এখানে নিয়ে যাও, এখানে যাবে কলেজ থেকে মহেশমাটি যাবে। তো রিক্সারা বলছে ঠিক আছে যাব। যেই তারা দুজন উঠতে গেল রিক্সায়, রিক্সারা বলেছে যে বাবু আমি তো দুজনকে নিতে পারবো না, আমি একজনকে নিতে পারবো। রিক্সাওয়ালা কোনোভাবে দুজনকে নিবে না, ওরা একজনকে নিবে। অনেকক্ষণ চিলাচিলি করছে অন্ধকারের মধ্যে, বৃষ্টি ওই যে আকাশের যে বজ্রপাতের আলোতে তার চেহারাটা তখন দেখা গেছে, সম্রাট তাকে চেহারাটা মনে রাখছে। ও নিল না রিক্সাওয়ালা, আলটিমেটলি বিদায় নিল। তো বৃষ্টি কমলো, তারপর তারা অন্য রিক্সাতে বাসায় চলে গেল। এই রিক্সাওয়ালাটাকে সে মাঝে মধ্যে মালদা শহরে দেখত। মালদা শহরটা আমি আগে বলে দিই, মালদা শহর খুব ছোট্ট একটা শহর, ঢাকার মতো এত সুন্দর না, ছোট্ট একটা শহর পশ্চিমবঙ্গের, এবং বাংলাদেশে যেমন মফস্বল শহর থাকে ঠিক সেরকম, সবাই সবাইকে চিনে। এরকম তিন চার বছর কেটে গেল। তো রিক্সাওয়ালাটাকে মাঝে মাঝে দেখতো, দুজনকে কিছু কখনো দেখা না রিক্সার মধ্যে। কিউরিয়াস ছিল সে, কেন সে দুজন নেয় না, অলরেডি দু তিন বছর পার হয়ে গেছে, তো তার খেলো নাই, এই ঘটনা সে ভুলেই গেছে অলরেডি। পাঁচ বছর পর কোথায় একটা জব পাইছিল, জব থেকে ব্যাক করবে, ফিরে আসবে। তো যাত্রীর সামনে সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখে দূরে কিছু লোকের সাথে একটা রিক্সাওয়ালা ঝগড়া হচ্ছে। তখন তো তার মেন্টালিটি চেঞ্জ, একটা মানুষের যখন পাঁচ বছর সাত বছর পরে কিন্তু মাইন্ড চেঞ্জ হয়। তো সে একটু আগে গেল যে একটু হেল্প করি, কি হচ্ছে ব্যাপারটা একটু দেখি। তো হাতে একটা ছাতা নিয়ে আগে গেল, গিয়ে দেখে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছে দুজন লোক, ঝগড়া করতেছে, রিক্সাওয়ালা দুজনকে নিবে না। সে তাকায় দেখো রিক্সাওয়ালাটাকে, এটা সেই রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালাটাকে সে যখন সে কলেজে ভর্তি হয় ওই রিক্সাওয়ালাটা যে এই সম্রাটকে নিতে চায়নি। তো সে এই ঝগড়াটা সে বিবাদ মিটাই দিল, যে ভাই বাদ দেন, হয়তো বা উনি বয়স্ক লোক নিতে পারবে না, ঝগড়াটা মিটাই দিল। মিটাই রিক্সাওয়ালাকে বললো তুমি আমার সাথে আসো, যাত্রী ছাউনির কাছে নিয়ে গেলো। খুব তখনও খুব বৃষ্টি হচ্ছে, তো যাত্রী ছাউনিতে যাওয়ার পর রিক্সাওয়ালাটাকে ডাক দিল, তুমি ভিতরে আসো, ছাউনির ভিতরে আসো, বাইরে বৃষ্টি হচ্ছে। রিক্সাওয়ালার পুরো বডি কিন্তু ভিজা, টোলিয়াকে চাদর ছিল, প্যান্ট ছিল, ফুল প্যান্ট, বাংলাদেশের মানুষ লুঙ্গি পরে রিক্সাওয়ালা, কিন্তু ইন্ডিয়াতে আবার এরকম না, প্যান্ট শার্ট পরে, মানে সে পুরো ভিজে একদম, মানে অবস্থা টাইট। বললাছে যে তুমি যে দুজনকে নেও না, তুমি হৃষ্টপুষ্ট একজন মানুষ, সুস্থ মানুষ, তুমি কেন দুজনকে নেও না? তখন রিক্সাওয়ালা বলছে বাবু আমি দুজনকে নিতে পারি না কখনো, তুমি আমাকে বলবা কেন পারো না, এর পিছনে রহস্যটা কি? তখন রিক্সাওয়ালা মানে দুঃখে সে অবস্থাটা একদম কাহিল হয়ে গেছে। সে তখন সম্রাটকে বলতেছে যে বাবু আপনাকে আমি বলতে চাই, আমি বললে মনটা হালকা হবে, কিন্তু এমন মানুষ আজ পর্যন্ত পাই নাই, দশটা বছর পার হয়ে গেছে, আমি কোনো মানুষ পাইনি যাকে আমি আমার কষ্টের কথা বলবো, কেন আমি পারি না? তো সম্রাট বলতেছে তোমাকে বলো আমি শুনতে চাই। তো রিক্সাওয়ালা বলছে যে এটা ঘটনাটা আমার অনেক আগের ঘটনা, আমি আমি কিন্তু বিবাহিত, আমি বিবাহিত, আমার একটা ওয়াইফ এবং বাচ্চা ছিল। তো আমি বিয়ে করার পর জানতাম না আমার ওয়াইফ সবসময় ব্ল্যাক ম্যাজিক করত, তো এটা আমি কোনো আমি কেউ জানতাম না ব্ল্যাক ম্যাজিক কি বা কালো জাদু কেউ জানতাম, কিন্তু আমি বুঝতাম যে এটা সে যেটা করতেছে সেটা ভালো কিছু না। সে বলে দিত মুরগি খাসি বিভিন্ন প্রাণী বলে দিত, বলে দিয়ে এই রক্তগুলা সে ওই তার ওয়াইফ খেত, রক্তগুলা বলে রক্তগুলা খেত, খেয়ে কি কি করতো তাবিজ করতো, পুতুলের মধ্যে সুই দিয়ে গুঁতা দিত, যেটাকে আমরা ভুডু বলি, খুব বাজে ব্ল্যাক ম্যাজিক বলতো। সে তার ওয়াইফকে ভয় পেত, রিক্সাওয়ালাটা তার ওয়াইফকে ভয় পেত, বলতেছে আমি খুব ভয় পেতাম আমার বউকে, সেগুলো করতো, যত সে এগুলো করতো তার চেহারা ফর্সা হতো দিন দিন, কিন্তু তার চেহারাটা বিদঘুটে হয়ে যেত, থাকে না যে ফর্সা হলে কি হলো, চেহারার মধ্যে কোনো মায়া নাই, এই টাইপের হতো। এরকম করতে 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 এক দেড় বছর পার হয়ে গেছে, ওদের একটা বাচ্চাও হয়, যখন বাচ্চাটা হয় বাচ্চাটা একটু ডিজেবল টাইপের থাকে। তখন সে রাতে ঘুমাতো, তার সাথে কিছু ঘটনা ঘটা শুরু করলো রিক্সার সাথে, যে বলছে বাবা আমার সাথে ঘটনা ঘটতো, আমি অনেক কিছু দেখতাম, ভয় পেতাম, কিন্তু আমার বউকে আমি অনেক জিজ্ঞেস করছি তুমি এগুলো বাদ দাও ছেড়ে দাও, হ্যাঁ আমাদের উন্নতি হবে, কিন্তু উন্নতি কখন হতো না, তারা যাই করতো উন্নতি হতো না, চালটিভেটে রিক্সায় চালাতো। সে সহ্য করতে না পারে তার বউকে সে হত্যা করে রাত্রিবেলা তার বউ ঘুমায়, বালিশ চাপাতে তার বউকে সে মেরে ফেলে। এই রিক্সাওয়ালাটা বিছানার নিচে, মাটির ঘর, গরিব মানুষ, মাটির ঘর, মাটিটা খুঁজে বিছানার নিচে ওর ওয়াইফকে দাফন করে, ওরা কিন্তু হিন্দু ছিল, দাফন করে, কারণ যেহেতু মেরে ফেলছে পুলিশ জানলে কেস হবে, দাফন করে দেয়। তো সেটা বাচ্চাটাকে খুব লাভ করতো, খুব ভালোবাসতো, ছোট বাচ্চা, তো বাচ্চাটাকে সে পালার চেষ্টা করলো, বাচ্চাকে খাওয়ায়, বাচ্চা খায় না, অনেক চেষ্টা করছে, প্রায় দীর্ঘ দু তিন মাস চেষ্টা করছে বাচ্চাকে পালার, সে পারতেছে না, না পারতে গিয়ে সে তার বাচ্চাকে হত্যা করে।
এই রিক্সাওয়ালা,
এই রিক্সাওয়ালা বাচ্চাকে মেরে ফেলে, বাচ্চাকে মারার পর সে তখন বলতেছে ওই সম্রাটকে বাবু আমার যে বাচ্চাটা ছিল তিন মাস আমি বাচ্চাটাকে পালছি, বাচ্চাটার ওজন এত বেশি ছিল, আমি বাচ্চাকে কুলে নিলে আমার কাছে মনে হতো যে তার ওজন দুই মন তিন মন,
মানে স্বভাব মনে করেছে যে সবার মধ্যে কিছু একটা আত্মা বা প্রেতাত্মা,
প্রেতাত্মা তাদের বাসায় ঢুকে গেছে, খারাপ জিন বা খারাপ কোন শরীরী আত্মা বাচ্চাকে আলটিমেটলি ভর করছে, না বাচ্চাটা ডিজেবল হতো না, বাচ্চাটা অসুস্থ হতো না। তো তার কাছে খুব ওয়েট মনে হতো বাচ্চাটা, মানে সে কুল নিতে পারতো না বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটা কিন্তু শুকনো রোগা।
ওকে,
তারপরে সে না পারতে বাচ্চাটাকে সে মেরে ফেলে। সম্রাট জিজ্ঞেস করলো, তুমি বাচ্চাটা কিভাবে মারলা, তুমি কিভাবে তোমার মন দিল যে বাচ্চাকে তুমি হত্যা করা? তখন বলতেছে যে বাবু, বাচ্চাটাকে আমি ভেবে মারি নাই, আমি চোখের মধ্যে কাপড় বাঁধছি, বাঁধার পরে শিলপাটা আছে না, যেটাতে আমরা মরিচ পিসি মশলা পিসি, ওইটা দিয়ে সে বাচ্চাকে মারছে, ভয়ঙ্কর ভাবে মারছে। মারার পরে যখন সে চোখ খুলছে, তখন বাচ্চার মাথা ছিল না, মানে মাথা একদম একদম থেতলা গেছিল। তো তারপর এই বাচ্চাটাকে সে এত বেশি ভালোবাসত, এই বাচ্চাটাকে সে রিক্সার সিটের নিচে রেখে দিছে, এই রিক্সা সিটের নিচে, এই ওই রিক্সা তার এখনো আছে। তো তখন এখন যে সে রিক্সা চালায়, সেই ওজন সে এখনো বহন করে। বাচ্চাটা গোলে পচে শুধু হাড্ডি রয়ে গেছে, মাংস পচে রিক্সার মধ্যে রয়ে গেছে, রিক্সা কিন্তু গন্ধ বেরোয়, প্রচন্ড গন্ধ বেরোয়। বাচ্চার কাছে পলিথিনের মধ্যে সুন্দর করে পেঁচে রিক্সা সিটের নিচে রাখছে, এখনো স্টিল আছে। তো বলতেছে, বাবু আমার বাচ্চাটা এখন আমার সাথে আছে, ওকে ছাড়া আমি কোথাও, ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না, ওকে আমি সবসময় নিজের সাথে রাখি। তো এই জন্য আমার কষ্ট হয় দুজনকে নিতে, কারণ একজন যদি উঠে সেটার আমার কষ্ট হয়, বাচ্চা আমার বাচ্চা অনেক ওজন, সে তখন বড় হয়ে গেছে, মানে রিক্সাওয়ালা অলরেডি সাইকো হয়ে গেছে ততদিনে, বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, আমার 10 বছর পার হয়ে গেছে, বাচ্চার বয়স 10 বছর, বাচ্চা অনেক বড়। তো বাচ্চা যেহেতু বড় হয়েছে তার ওজনও বাড়ছে, এই জন্য আমি দুজনকে নিতে পারি না, আমি এখনো সে অনুভব করি তার ওজনটা, তো বাচ্চা এখনো আমার সিটের নিচে। এই ঘটনাটা আমাকে সম্রাট বলছিল আর কি, বলার পরে আমার ঘটনাটা এখনো মনে আছে, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু ঘটনাটা যখন আমি শুনছিলাম আমার এখনো মনে পড়ে, আমি জাস্ট থ হয়ে শুনছিলাম যে কিভাবে সম্ভব।
ওকে,
এই বিষয়গুলো
মানে আপনি এই গল্পটা কোথাও থেকে শুনেছেন আর কি, আমরা কোনো কাজিন আপনাকে এটা
বলেছিল?
আপনি এটা কেন বলতে চাইছেন, মানে আপনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে?
আমার কাছে মনে হচ্ছে যে এরকম মানুষ কত পিচার হতে পারে, আমরা যে ভয় পাই জিন ভূতকে, ভয় পাই বা আত্মাকে ভয় পাই, তার চেয়েও ভয়ঙ্কর কিন্তু
মানুষ। ট্রু,
মানুষ ভয়ঙ্কর। তো মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, মানুষ চাইলে সবকিছু করতে পারে, তারপর আমরা ভয় পাই জিন ভূত ও শরীর আত্মা প্রেতাত্মা ভয় পাই। তাছাড়া আরো অনেক ঘটনা আমি আমার কাছে যেটা আমার সাথে ঘটে, আমি যদি বলি এখন যে মৃত মানুষকে আমি দেখতে পেতাম একটা সময়, মানুষ যে মারা যাচ্ছে তাদের আত্মাগুলা পৃথিবীদের মধ্যে বিচরণ করে, কিন্তু এগুলো কিন্তু আমার ধর্মে নাই, মানুষ বলে, অনেকেই বলে, আমি বলতে শুনছি যে তারা নাকি মরা মানুষের আত্মা দেখে, মরা মানুষ ঘোরাঘুরি করে, ওর মরা মানুষটা আমার সাথে কমিউনিকেট করতে চায়। অনেক অতৃপ্ত আত্মা আছে যারা মারা যাওয়ার পর ঠিক মতো জানাজা হয়নি, ঠিক মতো লাশ আগুনে যে পুরানো হয় সেটা হয়নি, বিভিন্ন ভাবে তো মানুষ রিচুয়াল করে মারা যাওয়ার পর, তো আত্মাগুলো পৃথিবীতে রয়ে যায়, এই আত্মাগুলো মানুষকে কষ্ট দেয়, ওই যে রাতের বেলা ভয় পাওয়ায় জিনটা তো আসেই। এই কথাগুলো কিন্তু আমার শোনা কথা, আমি এগুলো বিলিভ করি না, কিন্তু মানুষ বলে যে আত্মাগুলো মানুষের কাছে আসে বা রাতের বেলা কোনো কিছু ফিল করা, ছায়া দেখা। আমরা জানি জিনের কোনো ছায়া হয় না, তাহলে ছায়াটা কা? অনেকে কিন্তু বলে আমাদেরকে ছায়া দেখে, আত্মাগুলো আমাদের সাথে কমিউনিকেট করতে চায়, আমাদেরকে কিছু বলতে চায়, যদি আমরা সেটা শুনে রিপ্লাই করতে পারি হয়তোবা কোনো একটা মাধ্যম তৈরি হবে। আমরা পদার্থবিজ্ঞানে আমরা যতটুকু পড়ছি যে পৃথিবীতে সবচেয়ে স্পিডি জিনিসটা কি,
মস্তিষ্ক, মানুষের মন
না,
লাইট,
লাইট
রাইট,
1 কোটির উপরে তার সেকেন্ডের গতি, মানে সবচেয়ে গতিশীল হচ্ছে আলো, এটা আমরা বই খাতায় পড়ছি, কিন্তু বিজ্ঞান এখন গবেষণা করতেছে যে আলোর চেয়ে গতিশীল কিছু আছে কিনা, এখনো পায়নি। আমার ধারণা আলোর চেয়ে গতিশীল হচ্ছে মানুষের মন, যেটা আপনি একটু আগে বললেন,
জি
আলোর চেয়ে গতিশীল মানুষের মন, কারণ মানুষ মুহূর্তের মধ্যে চিন্তা করে চলে যেতে পারে বিদেশে, যেখানে মন চায় সেখানে, আর মনের গতি না, মনটা অপরিসীম, মানে আনলিমিটেড পাওয়ার সেটার। তো আমাদের মনের মধ্যেই বাস করে জিন ভূত প্রেতাত্মা, এগুলো মনেই বাস করে, আমরা ভয় পাই, আমরা এই ভয় থেকে বের হওয়ার কোনো উপায় আসলে নাই, ভয়টা আমাদের মধ্যে গেঁথে গেছে, কারণ ছোটবেলায় বাচ্চাদের
স্বভাবজাত যেটাকে বলে,
ছোটবেলায় বাচ্চাদেরকে আমরা ঘুম পাড়াই, তাড়াতাড়ি ঘুমাও নাহলে ভূত আসবে,
ভূত আসবে,
এই গল্প এইগুলো কিন্তু এখনো রয়ে গেছে।
রাইট,
আচ্ছা আমরা কি আজকে কিছু মেল টেল করতে পারি?
রাইট, আমরা কিছু মেল পড়বো, এবং
আর মেল পড়ার পরে আমি হয়তো ইলুমিনেট নিয়ে কিছু বলবো।
রাইট, আমরা বেশ কিছু মেল পেয়েছিও, মেলগুলো আমি পড়তে চাই, আসলে কতজন এটা পড়ে শেষ করতে পারবে জানি না। মনির খান নামের একজন আমাদেরকে লিখেছেন যে আমি কোনো কাজ করলে সফল হই না, মাঝে মাঝে ঘুম হয় না, সারা রাত জেগে থাকি, এগুলো কি আমার কোনো প্যারানরমাল সমস্যা? রেজা ভাই বলেন, উত্তর দেন।
এটা আসলে প্যারানরমাল সমস্যা না, এটা যে কোনো সমস্যাকে প্যারানরমাল মনে করাটা ভুল হবে, এটা নিয়ে তার নাম তার ছবি দেখতে হবে, নাম জানতে হবে। আর ঘুম হয় না এটা একটা কমন সমস্যা, শহরে যারা বাস করে বা গ্রামেও যারা থাকে, ইভেন রাত্রেবেলা ফেসবুক চলা সারা রাত ঘুম কেমনি আসবে?
রাইট, রাসেল রানা নামে একজন লিখেছেন, আসসালামু আলাইকুম, প্রিয় কিবরিয়া ভাই দয়া করে আমার ইমেলটি পড়বেন এবং রিপ্লাই দেবেন, আমি রাসেল রানা, আমার বাসা মানিকগঞ্জে, আমার মোবাইল নাম্বার হচ্ছে এত, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা, আমার জীবনে অনেকগুলো ভয়ানক ঘটনা আমার নিজের সাথে ঘটেছে, আমি সেই ঘটনাগুলো ডট টিমের সাথে সেই ভুতুরে জায়গায় বসে শেয়ার করতে চাই, প্লিজ প্লিজ ভাই আমাকে একটিবার সুযোগ করে দিন, আশা করি আপনি আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবো।
আমি একটা মেল করি, আমার কাছে ইনবক্স আছে, আমাদের যে ডট পেজটা আছে পেজটার ঠিকানা আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, www.facebook.com/dotterot, বানানটা হচ্ছে DAARTAROT। .terror সবচেয়ে বেশি লাইক যে পেজে সেটা অরিজিনাল, নকল পেজে থাকবেন না, মানুষ নকল পেজে থাকলে আপনার কাছ থেকে পয়সা পাতি নেবে, টাকা পয়সা নেবে, নিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। সাইফুল্লাহ মনসুর লিখেছেন, ভাই আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, শত জনের শত সমস্যা দেখেন, আমি আমার একটা সমস্যা নিয়ে লিখবো, ভাবি প্রতিদিন কিন্তু সাহস পাই না, এই সমস্যার জন্য জীবনে অনেক কিছু করতে পারিনি আমি, এবং লেখাপড়া থেকে কিছু করতে পারিনি, অনেক ডাক্তার দেখেছি কোনো কাজ হয়নি, হঠাৎ ডরে আপনার কথা মনে একটি আশা জাগলো যে, কিন্তু ভয় লাগে যে আমার যদি কথাগুলো আপনাকে লিখে জিন যদি সেটা পড়ে ফেলে তাহলে তো বিপদ। তার সমস্যা লাগছে এইভাবে, সে তার পা খুব চিকন হয়ে গেছে, সে মার কাছ থেকে শুনেছে যখন সে পেটে ছিল তখন নাকি তাকে জিনে ধরেছে, একটি পা বিকল হয়ে গিয়েছিল আর সেই পাটি মোটামুটি সবল করেছিল এক জিনপালা কবিরাজ, কবিরাজ ভাই যখন স্কুলে যেতাম সবাই আমাকে ল্যাংড়া বলতো, মাদ্রাসায় একই ঘটনা, জীবন অনেক পিছিয়ে দিয়েছে এই একটি ক্ষত, ভাই যদি আমার জন্য কিছু করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য অনেক কিছু করবে। এখন ভাই এই বিষয়টা সাইফুল্লাহ মনসুর আপনাকে দেখতে হবে, আমাকে পা কেন এটা হলো প্রথমে ডাক্তার দেখাবেন, ট্রিটমেন্ট নেবেন, সবকিছু যদি ফেল হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করবো, আমি কোনো হুজুর কবিরাজ না, কিভাবে চালিয়ে পড়তে পারেন আমি একটু খুঁজি আর কি কি করি।
আমার কাছে একটা চিঠি এসছে, আমি চিঠিটা বড় করে আপনাকে একটু পড়ে শোনাতে চাই।
হ্যাঁ
অরিজিনালি পড়ে শোনাবো, নুরুদ্দিন সোহাগ চিঠিটা তিনি আমাদেরকে অ্যাড অফ ফটোশপে পাঠিয়েছেন। জনাব রেজা ভাই এবং কিবরিয়া ভাই আশা করি ভালো আছেন, আমার নাম ডাক্তার মোহাম্মদ নুরুদ্দিন সোহাগ, বয়স 35, পিতার নাম মোহাম্মদ হানিফ মোল্লা, মাতার নাম নূর নাহার বেগম, হালিশহর চট্টগ্রাম। আমি গত 2008 সাল হতে বর্তমান পর্যন্ত প্রায় 8 বছর যাবত প্যারানর্মাল অ্যাক্টিভিটিজে ভুগছি, এমন ভীষণ মুসিবত নিয়ে জীবনযাপন করছি যা আল্লাহ তাআলা ব্যতীত কোনো মানুষ কিংবা জিনকে বোঝানো সম্ভব নয়। প্রায় শতাধিক ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, সাইকিয়াট্রিস্ট, ফিজিওথেরাপিস্ট, কবিরাজ, ওঝা, বৈদ্য, ম্যাজিশিয়ান, ছাহির, জ্যোতিষ, গণক, পীর দরবেশ, খনকার এবং পরামর্শ, আপনি কিছু বাদ দেননি, বুঝতে পেরেছি, মনুষ্য প্রজাতির কোনো কিছু আপনি বাদ দেননি, পশু বা প্রাণী প্রজাতির মধ্যে থাকলেও থাকতে পারে দুই একটা বাদ। যাই হোক, আপনি লিখেছেন যেটা যে চিকিৎসার পেছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, বৈজ্ঞানিকভাবে কিংবা আধ্যাত্মিকভাবে এর কোনো সমাধান পাননি, বরং শারীরিক এবং মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম 4 বছর প্যারানর্মাল ডিজিজের কোনো কারণ খুঁজে পাইনি, মেডিকেল সায়েন্স ব্যর্থ এবং কবিরাজগণ ও ভণ্ডামি এবং মিথ্যা কথা বলে আমাকে ধোঁকা দিয়েছে এবং অর্থ হাতিয়ে নিয়েছে। গত 3 বছর পর্যন্ত ডাক্তারি পেশা থেকেও অব্যাহতি নিয়েছি, সংসারে বোঝা হয়ে প্রতিবন্ধীর মতো জীবন যাপন করছি, অর্থ সম্পদ হারিয়ে নিঃস্ব অবস্থায় স্ত্রী সন্তানদের নিয়ে খুবই দুঃখে জীবনযাপন করছি। কবিরাজ এবং ফকিরদের ধোকা খেতে খেতে অতিষ্ঠ হয়ে শপথ করেছি মারা গেলেও আর কোনো চিকিৎসা বা পরামর্শ গ্রহণ করব না। গত 2 বছর যাবৎ সৌদি আরব, কুয়েত এবং দুবাইয়ের ডক্টরদের পরামর্শ, লেকচার এবং বই পুস্তক পড়া শুরু করি, সাথে সাথে রিসার্চ করি। আমি শতভাগ উপনীত হলাম, আমার রোগের একমাত্র কারণ ব্ল্যাক ম্যাজিক ও ইফ্রিত নামক জিন। রুকিয়া, শরিয়া এবং কাপিং থেরাপি গ্রহণ করে প্রায় 50% সুস্থতা পেয়েছি। যদি প্রতিদিন ওজুর সহিত থাকি, পাঁচক্ত নামাজ পড়ি সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় কমপক্ষে 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করি, তাহলে হাঁটাচলা করতে পারি, নচেত ঘর হতে বাহিরও হতে পারি না। এভাবে রুকিয়া দ্বারা জিন এবং জাদুর সাথে যুদ্ধ করে আসছি, কিন্তু দুঃখের বিষয় হল পরিপূর্ণ সুস্থ হতে পারছি না। গত 12 নভেম্বর 2016 তারিখে ডর অনুষ্ঠান শোনার পর আমার অন্তরে পরিপূর্ণ সুস্থ হওয়ার প্রদীপ জ্বলে ওঠে, আমার স্বপ্ন দেখতে শুরু করলাম আল্লাহ তালা চাইলে রেজা ভাইয়ের মাধ্যমে আমার উপর অর্পিত জিন এবং জাদুকে প্রতিহত করা সম্ভব। তাই প্রাথমিকভাবে গত 15 নভেম্বর 2016 তারিখে আমার 1 কপি ফটো এবং সংক্ষিপ্ত ভয়েস রেকর্ড ABC রেডিওর স্টুডিওতে প্রেরণ করি। 24 নভেম্বর 2016 তারিখ ডর অনুষ্ঠানে আমার ভয়েস রেকর্ডটি শোনানো হয়। ভয়েস রেকর্ড শোনানোর পর রেজা ভাই ট্যারট কার্ড রিড করে পরামর্শ দিয়েছিলেন, আমার ঘরের তোষক এবং বালিশের মধ্যে একটা লাল রঙের তাবিজ আছে, তাবিজটি বাহির করে তাহার ফটো তুলিয়া রেজা ভাইকে মেইল করার জন্য অনেক খুঁজেছি, তাবিজটি পাওয়া গেল না। গত 3 মাস যাবৎ উত্তরবঙ্গের একটি আধ্যাত্মিক হাসপাতালে চিকিৎসারত ছিলাম। উত্তরবঙ্গের আধ্যাত্মিক হাসপাতাল কোথায় ভাই, আপনি আমাকে ঠিকানাটা জানাবেন। 3 মাস মোটামুটি ভালো ছিলাম, বাসায় আসার পর আবার অসুস্থ হয়ে পড়ি, নিরুপায় হয়ে বুকে বড় আশা নিয়ে আপনাদের কাছে বিস্তারিত লিখতে শুরু করলাম। আমার মতো একজন নিঃস্ব রোগীকে সরাসরি সাক্ষাতের মাধ্যমে অথবা ট্যারট কার্ডের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে সুপরামর্শ এবং চিকিৎসা দিয়ে উপকৃত করলে আল্লাহ তাআলা আপনাদের উত্তম বদলা দান করবেন, আমি চিরকৃতজ্ঞ থাকব। এরপরে উনি আরো রেফারেন্স দিয়েছেন এবং ওনার চিঠিটা একটু ইন্টারেস্টিং, একটু শেষের দিকে পড়তে চাই। শরীরে ওনার যেটা হয় পিপিলিকার মতো করে হাঁটা চলা, হাত দিয়ে চাইলে কিছুই পাওয়া যায় না এবং ঘুম কম হওয়া, পিঠে প্রচুর ব্যথা হওয়া, কোনো ব্যথানাশক ঔষধ কাজ না করা, সুরা ফাতেহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক, নাস পড়ে রুকিয়া করলে ব্যথা সাময়িকভাবে লাঘব হয়, সর্বদাই জ্বর সর্দি কাশি লেগে থাকে, কোনো কাজকর্ম ভালো লাগে না, অস্থিরতা, অশান্তি, বিষণ্নতা, অতিমাত্রায় কোনো কারণ ছাড়া রাগ ওঠে, সারা দুনিয়ার বাদশাহ হয়ে গেলেও ভালো লাগবে না,
প্রচণ্ড মাথা ব্যথা হয়, স্মৃতিশক্তি একদম দুর্বল, হার্ট ও যৌন ক্ষমতা দুর্বল, রুকিয়া করার সাথে সাথে শক্তি সঞ্চার হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, ঘুমের ভাব হয় কিন্তু ঘুম আসে না, অন্ধকার ভালো লাগে। নোট দিস পয়েন্ট ফেজে ভাই, জঙ্গলে কিংবা সাগর পারে শান্তি লাগে, পৃথিবীতে কাউকে আপন মনে হয় না, বেশি বেশি দুশ্চিন্তা হয়, মাঝে মাঝে আত্মহত্যা করার মতো স্পৃহা হয়, সকাল দুপুর ও সন্ধ্যার সময় সারা শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয় এবং লাল লাল দানাকৃতির গোটা হয়। রুকিয়া করা তোল পানি শরীর ব্যবহার করলে সাময়িকভাবে ভালো লাগে, ঘুমের মাঝে ভয়ভীতি স্বপ্ন হয়, স্ত্রী সন্তান এবং বন্ধু বান্ধবদের মিষ্টি কথাও তেতা লাগে, দৃষ্টিশক্তির লোপ পায়, অনেক সময় লেখাগুলো উল্টো দেখা যায়, ইবাদত বন্দেগি করিতে অনেহা লাগে, মাঝে মাঝে জিন পিঠে ভর করে, বিকট আওয়াজ হয়, মাথা ঘুরায়, বমিবমি ভাব হয়, কোনো কারণ ছাড়াই হাসি এবং কান্না আসে, বেশি বেশি কফ বাহির হয়, শরীরের মাংস হঠাৎ করে কেঁপে ওঠে, শীতের সময় গরম লাগে, গরমের সময় শীত লাগে, শরীর থেকে দুর্গন্ধ ঘাম বের হয়, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ি, শরীরের গেঞ্জি এবং ফিটিং জামা পরতে পারি না, চুলকানি এবং জ্বালা পড়া শুরু হয়। জনাব কিবরিয়া এবং রেজা ভাই, আপনারা মানুষের খেদমত যে অতুলনীয় ভূমিকা রাখছেন তার বিনিময়ে আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারবে না, আপনাদের খেদমত এবং বর্ধিত করতে নিম্নলিখিত বইগুলো সংগ্রহ করতে পারেন। উনি যে আসলে স্টাডি করেন সেটা খুব ভালো রেফারেন্স আমি পাচ্ছি, কারণ এখানে উনি দশটা বই দিয়েছেন যেগুলো জিন সম্পর্কে স্টাডি করে লেখা হয়েছে। উনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ নুরুদ্দিন, ওনার সেল নাম্বারটা আছে, আমি রেজা ভাইকে পার্সোনালি এটা দিয়ে দিব, উনি যোগাযোগ করবেন। আর যেহেতু চিঠিটা পড়লাম, আপনার কি বলার আছে সেটা আমি শুনবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পর আমি আবারও ফিরে আসছি ডরের ট্যারোট কার্ড রাউন্ডে। যারা এই পেস্টিতে আছেন তাদেরকে আমরা বলবো, আমরা যে আসলে কত বড় চ্যালেঞ্জ নেই সেটার প্রমাণ পাওয়ার জন্য আপনাদের এই পেজটিতে থাকা উচিত, কারণ আমাদের অনুষ্ঠানটি শেষ হয় না, আসলে আমাদের অনুষ্ঠানের আরেকটা ধাপ চলে শুধু ফেসবুকে, সেটা শুক্রবার রাত 11:50 আমরা ফেসবুকে লাইভ হই এবং সেটা সরাসরি হন্টেড প্লেস থেকে। তিন রকমের হন্টেড প্লেসে আমরা যাই, একটা হচ্ছে কোন বাসা যদি হন্টেড থাকে সেটাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে সেটাকে আমরা হন্টেড মুক্ত করার জন্য কাজ করি। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে কোন একটা হন্টেড প্লেস থেকে আমরা আপনাদের সামনে এনভায়রনমেন্টটা তুলে ধরি, সেটার ইতিহাস জানানোর চেষ্টা করি। তিন নম্বর যেটা হচ্ছে রেজা ভাই সরাসরি লাইভে থাকেন এবং থেকে তিনি আপনাদের প্রবলেমগুলো শোনেন, সমাধান দেবার চেষ্টা করেন। যারা আমাদের এই পেজটিতে নাই তারা আমরা মনে করব ডরের শ্রোতা হিসেবে হাফ অনুষ্ঠান হাফ সুবিধা পাচ্ছেন, ফুল সুবিধা নেবার জন্য অবশ্যই আপনাদের এই পেজটিতে আসা উচিত, www.facebook.com/dortarot DARROT দ্যাট ইজ ডর ট্যারোট, পেজটিতে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
You're listening to ABC Radio 89.2 FM.
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারোট কার্ড রাউন্ডে। রেজা ভাই আছেন আপনাদের সঙ্গে, আমি আরজে কিবরিয়া আছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। তো রেজা ভাই, আমরা একটু আগে যে চিঠিটা পড়ছিলাম, ভদ্রলোকে ছবিও পাঠিয়েছেন, ছবিটা আপনাকে দেখালাম, নুরুদ্দিন সোহাগ, এবং এনার কথা একবার আমরা রিপ্লাইও করেছিলাম, আবারও পড়লাম, কি বলবেন আপনি?
সোহাগ ভাই, যেটা আমি আপনার ছবি দেখলাম, আপনি অলরেডি নামাজি মানুষ, মাথায় টুপি, মুখে মুখে দাড়ি, আল্লাহ তো আপনার উপর অলরেডি সহায় হওয়ার কথা, আপনার কোন অপরাধের জন্য আপনি আজকে এই অবস্থায় আছেন? আপনি একটু মনে করে দেখেন, আপনি জীবনে এমন একটা অপরাধ করছেন যেটা মানুষের সাথে, একটা হচ্ছে বান্দার হক সেটা আপনি নষ্ট করছেন কিনা একটু দেখেন খেয়াল করে, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে আপনি কোনো বিশেষ আমল করতেন যে আমলটা হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন, যদি কেউ তেলাওয়াত অবস্থায় থাকে তখন জিনরা এটা শুনে, সুরা জিনেই বলা আছে যে জিনরা কোরআন শ্রবণ করেছিল তারপর তারা ইমান এনেছিল। জিনরা কিন্তু এমন না যে কোরআন শুনলেই জিনরা ভেঙে যাবে বা সুরা পড়লে জিনরা পালা যাবে, আরো সে মনোযোগ দিয়ে শুনতে পারে। হ্যাঁ, খারাপ জিনরা চলে যেতে পারে, ভালো জিনরা থেকে যাবে। তো এমন কোন আমল করতেন যে আমলের সময় জিনরা সেটা শুনতো, যখন আপনি আমলটা বন্ধ করে দিয়েছেন জিনরে আপনাকে বান মারছে বা ব্ল্যাক ম্যাজিক করছে?
জি,
এটা একটা কারণ, প্যারানর্মাল কারণ, সায়েন্টিফিক অসংখ্য কারণ আছে। আপনার যে প্রবলেমগুলো বলছেন সেই প্রবলেমগুলো কমন প্রবলেম, অনেকের মধ্যে প্রবলেম থাকতে পারে।
জি,
আপনার যেটা আরেকটা সমস্যা বলি, আপনার বয়স কেন সম্পর্ক খুবই খুবই খারাপ, এটাকে ভালো করতে হবে। আপনি বাচ্চাকে সময় দেন না, বাচ্চাকে সময় দিতে হবে, আপনার বাচ্চা ছোট তাকে যথেষ্ট সময় দিবেন,
এবং প্রতিটা ব্যাপারে আপনার ওয়াইফের সাথে পরামর্শ করবেন।
নিজের ভাই অন্তর থেকে যদি না আসে তাহলে কি করবেন?
না, চেষ্টা করতে হবে, ওনার সমস্যা। এটা কিন্তু সবাই নিজেরটা নিয়ে নিন না, কারণ আমরা সমাধানটা রেডিওতে না দেওয়ার চেষ্টা করি। আপনারা
নিজের মতো করে
আপনি সবাই বলবেন, তাহলে আমারও সমস্যা, আমি এই কাজটা করি।
না কিন্তু যদি না এই বিষয়টা যদি সবাই নেয় আমার আপত্তি নেই, সবার সাথে ভালো সম্পর্ক রাখো,
ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক, বাচ্চাকে সময় দেখো।
রাইট,
আর তাবিজের যে বিষয়টা আমি বলছিলাম আপনাকে, বিছানা তাবিজটা, যখন আমি রেডিওতে কথা বলি, যারা তারা তাবিজ চালান করে, জিন্দা তাবিজ চালান করে, তারা প্লেসটা চেঞ্জ করতে পারে, জিন অন্য কোথাও সরাই ফেলছে। বিষয়গুলো খুব হাস্যকর, কিন্তু এগুলো এক্সিস্ট করে, এগুলো আমাদের সাথে ঘটতেছে, যাদের সাথে ঘটে তারাই বুঝে আসলে। এতটুকু আপনার জন্য।
জি, রুবেল খান নামের একজন লিখেছে, বর্তমানে কারণ বাজার থাকি, এখান থেকে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে ডিপ্লোমা করছি, আর আমার দেশের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। রেজা ভাই আশা করি ভালো আছেন, আপনাকে এবিসি রেডিওতে বেশ কিছুদিন যাবৎ শুনে আসছি, যেদিন থেকে আপনি ট্যারট কার্ড পড়া শুরু করেছেন। ঘটনাটা আমার মামাতো ভাইকে নিয়ে, ওনার নাম মোহাম্মদ আসাদ হোসাইন, 2011 সালে এসএসসি পাস করে, তারপর কলেজে ভর্তি হয় ডিপ্লোমা করার জন্য। কলেজে ভর্তি হওয়ার দুই বছর পরে তার মাঝে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। তা হল, হঠাৎ আসাদ ভাই কথা বলার সময় তোতলাতে থাকে, আর কয়েকদিন পর দেখা দিল আরেক প্রবলেম, তোতলানোর সাথে তার হাঁটার স্টাইল পরিবর্তন হয়ে যায়, আর সেটা হল তার হাঁটার সময় পায়ে পা লাগতে শুরু করে, তারপর শুরু হয় মুখ দিয়ে লালা পড়া। তারপর আসাদ ভাই ষাঁড় গরু যেভাবে গোঙায় সেভাবে গোঙাতে শুরু করে, আবার হঠাৎ করে বেশি রেগে যায়, তখন মানুষকে মারতে শুরু করে, এভাবে সে পুরোপুরি মেন্টাল হয়ে যায়। এভাবেই ঘটনাটা শুরু। তারপর আমার মামি চিন্তায় পড়ে যায়, আর আমার মামা ছিল তখন বিদেশে। তারপর থেকে আসাদ ভাইকে ডাক্তার দেখাতে শুরু করে, অনেক হাসপাতাল তাকে নেওয়া হয় এবং ট্রিটমেন্টের জন্য ওষুধ দেওয়া হয়, কিন্তু তাতে কিছুদিনের জন্য একটু ভালো হলেও অবস্থা সেটাই, মানে আগের মতোই হয়ে যায়। তারপর মানুষের কথায় অনেক কবিরাজের কাছে নেওয়া হয়, কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে তাকে নিয়ে আরো একটি চিন্তার কারণ হল, আমাদের মামার বাড়ির পেছনে একটি পুরনো কূপ আছে, যেখানে সে সারাদিন বসে থাকে আর কূপের চারিপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করে। এমনকি একদিন সেই কূপে লাফ দিয়েছিল, তারপর সেখান থেকে তাকে লোকজন নিয়ে ওঠানো হয়। বর্তমানে তাকে পুরোপুরি মানসিক রোগী বলা যায়, 3-4 বছর যাবত এই অবস্থায় আছে। তাকে নিয়ে মামা মামি বিশাল সমস্যায় রয়েছে। বর্তমানে আমার আরেকটি মামাতো ভাই রয়েছে, তার সমস্যার কারণেই এই বাচ্চা নেওয়া হয়, তার নাম মোহাম্মদ রায়ান হোসাইন। সুতরাং আপনার কাছে তার সমস্যা সমাধানের কার্যকরী টিপস আশা করি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন, আমিন। বিশেষ দ্রষ্টব্য, আমার মামার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মিন্টু, মামির নাম রশেদা বেগম, আর আমার মামাতো ভাইয়ের নাম মোহাম্মদ আসাদ হোসাইন। ডিটেল অ্যাড্রেসটা দিয়েছেন, আমি ডিটেল অ্যাড্রেসটা এখানে দিব না, ছবিটা যদি আপনি দেখতে চান তাহলে আমি আপনাকে
ছবিটা দেখালাম।
জি, এই হচ্ছে ছবি,
ওরই সমস্যা না?
হ্যাঁ, ওরই সমস্যা, এবং ওনার বাবা মা সহ একটা ছবি আছে, আপনি চাইলে ওটাও দেখতে পারেন।
একটু দেখান ছবিটা, মার ছবিটা দেখান।
ওর শরীর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে ও কিন্তু অসুস্থ।
এই যে ছেলে সমস্যাটা আমি ছবি দেখলাম, সাইন্টিফিক ব্যাখ্যা আছে, সে হচ্ছে ট্রমা পেশেন্ট। ট্রমার পেশেন্টরা এরকম হঠাৎ করে এরকম করা শুরু করে, এর কারণ হচ্ছে হ্যালুসিনেশন। তারা কোনো কিছুর এক্সিস্টেন্স বিলিভ করে, তারা মনে করে তাদের শরীরে কিছু ঢুকছে, অথবা তারা তার পাশে একটা বন্ধুকে দেখে এবং তার বন্ধু যেই কাজটা করে সে ঠিক সেই কাজটা করতে চায়।
আচ্ছা,
তো পৃথিবীর সবাই কিন্তু আমরা কম বেশি একটু পাগলামি করি। সে যদি ভালো ডাক্তার দেখাতে পারে, ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে পারে, হয়তো সে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা। প্যারানর্মাল ব্যাখ্যা যদি আমি দিই, ওর বাবা ওর মাকে খুব মারধর করে ছোটবেলা থেকে, করতো, সেটা দেখত।
ওকে,
একটা মহিলাকে মারা খুবই অন্যায়। তখন তার মা তার বাবাকে একটা অভিশাপ দেয় ছোটবেলায়,
ওহো,
যে তুই ধ্বংস যাবি। এই অভিশাপটা তার সন্তানের উপরে লেগে যায় এবং তার বর্তমানে যে সন্তান আছে তার উপর এফেক্ট হতে পারে। অভিশাপের যে মাধ্যমগুলো আমরা জানি, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, নজর লাগার যে ব্যাপারটা, একটা বাচ্চা খুব খাওয়া দাওয়া করতেছে, আপনার পাশের কোনো বান্ধবী বন্ধু বললো তোমার বাচ্চাটা খুব স্বাস্থ্যবান, খুব খাচ্ছে,
তারপর শুকায় যাওয়া,
তারপর থেকে খাওয়া দাওয়া বন্ধ, শুকায়, এটা কিন্তু খুবই কমন, অনেক মারাই আমাকে বলে। এই বদনজরের কথা কিন্তু আসলে এক্সিস্ট করে, আছে এগুলা। এগুলা কিভাবে যে হয়, এগুলো হয়তো বা খারাপ আসর পরে শয়তান ধরে বা বিভিন্ন ভাবে এগুলো হয়। আমরা একটা জিনিস কিভাবে খেয়াল করবেন, আমরা লিসেনদেরকে জানতে চাই বিষয়টা, এটা খুব ইন্টারেস্টিং পার্ট। মনে করেন আপনার সাথে কেউ কোনো খারাপ কাজ করলো, আপনি মনে মনে তাকে একটা গালি দিলেন যে সে ধ্বংস হয়ে যাবেন, অনেক ক্ষেত্রে সেটা হয়ে যায়। কিন্তু
এগুলোর উপরে আমরা বিভিন্ন মুভিও দেখেছি, আমি সেদিন ইউটিউবে দেখছিলাম মোস্ট ওয়ান্টেড 10, 10টা হন্টেড প্লেস, এবং 10টা হন্টেড প্লেসের যে হিস্ট্রি দেখলাম, ম্যাক্সিমাম গুলোই হচ্ছে ওখানে কারোর উপরে মারাত্মক রকম ভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, এবং সেই প্রেতাত্মা এখনো বাড়ির মধ্যে বসবাস করে, ওই বাড়িটা হন্টেড হয়ে গেছে, আর কেউ যায় না।
যেগুলো আপনি দেখছেন, 10টাতে আমি গেছি, আমি লন্ডনে ছিলাম, আমার কাজ ছিল এগুলোতে গিয়ে ঘোরাঘুরি করা। ওর মামাকে যেটা করতে হবে, এখন পান নিতে হবে, একটা পান, বড় একটা পান, দুই হাতে দুইটা পান নিতে হবে, পান নেওয়ার পরে একটা আগরবাতি নিতে হবে। এটাকে বলবো এটা আমি কিভাবে করবে?
আমার মনে হয় পুরো বিষয়টা ডিসক্লোজ করা ঠিক হবে না, আমরা ব্যক্তিগত হয়ে ওনাকে ফোনে জানিয়ে দেবো। থ্যাংক ইউ রেজা ভাই বিষয়টা আনার জন্য, কজ আমরা রেডিওতে কোনো সলিউশন এইভাবে দিতে চাই না, এবং অফকোর্স আমি বারবার বলবো, দিস ইজ নট আ সাইন্টিফিক শো, বিশ্বাসের জায়গা থেকে যদি আপনাদের কোনো উপকার হয় সেজন্য আমরা হোসে রেজা ভাইয়ের কাছে কৃতজ্ঞ, বাট দিস শুড নট বি ট্রাইড বাই এনিবডি। ওকে, এই মেইলটা আমাকে পাঠিয়েছে সে হচ্ছে জুয়েল রূপগঞ্জ থেকে। ঘটনাটি ঘটেছে আমার ছোট বোনের সাথে, ওর নাম হচ্ছে রিভিন, ক্লাস নাইনে পড়ে। ঘটনাটি হলো, ওর নাকি মাঝে মাঝে বুকে এবং পেটে ব্যথা হতো, তারপর আমরা ওকে হসপিটালে নিয়ে যাই, বিভিন্ন টেস্ট করার পরে কোনো রোগ ধরা পড়েনি এবং বাসায় নিয়ে আসি। এরপর এক মাসের মতো ভালো এবং তারপর আবার ব্যথা এবং আবার হসপিটালে নিয়ে গেলাম। ট্রিটমেন্ট ছাড়া কিছুটা কমে গেল ব্যথা, আবার কোনো রোগ ধরা পড়ল না। এরপর থেকে প্রতিদিন ব্যথা, আবার কম আবার বেশি। আর ব্যথা হওয়ার আগে ওর মুখে নাকি কে যেন ফু দেয়, ফু দেওয়ার সাথে সাথে ব্যথা শুরু হতো। এরপর একদিন সন্ধ্যার একটু পরে শুয়ে আছি, হঠাৎ করে এক চিৎকার করে বলছে, আম্মু আমার মুখে ফু দিয়ে বলতেছে, তরে নিয়া জামুগা নিয়া মাইরা আলামু, ও যেভাবে বলে কথা সেভাবেই লিখেছে এখানে, সে নাকি দেখতে খুব ভয়ঙ্কর, মাথা ছিল না। তখন আমি সাথে সাথে আমার পাশের একটা জেঠু ছিল তাকে নিয়ে আসলাম, সে একটু ঝাড়ফুঁক করতে পারে। সে আসার পর রিভিন তখন আর কিছু দেখতে পেল না, ব্যথাও ছিল না। তারপর জেঠু যাওয়ার কিছুক্ষণ পর ওই খারাপ জিনিসটা সরাসরি রিভিনের শরীরে এসে ভর করে এবং বলে, তরে আমারে চেতিয়ে দিয়েছিস এরকম কিছু একটা, মেডিকেলে ইঞ্জেকশন দিয়ে তাকে মানে ওকে চেটিয়ে দেওয়া হয়েছে। পরে বলে, তোর বোনের ব্যথা আমিই দিয়েছি। পরে বলে, কেন ধরছস আমার বোনরে? বলে, তোর বোনরে আমি, আমার খুব ভালো লাগছে তাই। আচ্ছা, মানে যেটা হয় পজেস্ট হলে আমরা যেভাবে জিজ্ঞেস করি ব্যাপারগুলো আর কি, জিজ্ঞেস করলাম কোথা থেকে ধরেছ, বলে এক বছর আগে তোর বোনের ডেমরা মেলার সময় তোর বোনের পায়ের পায়েল ছিঁড়ে যায়। এগুলো নোট করার মতো বোধ হয় রেজা ভাই, ওইখানে একটা শ্মশান ঘাট ছিল, পরে পিছন ফিরে পায়েলটা মাটি থেকে তোলার সময় তোর বোনের সাথে চোখে চোখ পড়ে, তোর বোনরে দেখে আমার অনেক ভালো লেগেছে তাই ধরেছি। আমি ভর করছি একটা কথা বলার জন্য শোন, তোর বোনকে একটা ছেলে খুব ভালোবাসে, তার সঙ্গে তোর বোনের বিয়ে দিতে হবে, তোর বোনের বিষয়ে কিছুই জানে না, আজকে সব বলবি, তোর বোনরে ছেলের যা যা ঠিকানা দিছে সবই ঠিক আছে, ছেলের বিপথে কথা বললে ওর উপর নজর বা ভর করে ওকে আঘাত করে, এখন আমাদের বাধ্য হয়ে ছেলের সঙ্গে কথা বলতে দিতে হয়। ইন্টারেস্টিং না? আর রিভিনকে যখন ব্যথা দেয় ও সারা শরীর ব্যথায় অনেক চিৎকার করে। এখন পর্যন্ত অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। আমি এর কোনো ব্যাখ্যা পাইনি রেজা ভাই, পুরো বিষয়টা বুঝিয়ে বলেন ভাই। আমরা একটা কাজ করতে পারি কিনা রেজা ভাই, আপনি অবশ্যই বলবেন, আমরা এই কেসটাকে স্টুডিওতে নিয়ে আসতে পারি কিনা?
এখানে একটা ব্যাপার আছে ভাই, সাইন্টিফিক ব্যাখ্যা আছে এটা।
জি বলেন, প্লিজ বলেন।
ওর ছবিটুবি দেয় নাই কিছু?
না, ছবিটুবি দেয় নাই।
আচ্ছা, ওর বোন দেখতে সুন্দর, বোন দিচ্ছে, বোন যে ছেলেকে পছন্দ করে ছেলেটা পড়াশোনা করে, ছেলেটা একদমই বেকার, কোনো কাজের না। বোন যদি ছেলেকে বিয়ে করেন, এই ছেলেটা তার মনকে খাওয়াতে পারবে না। ওই ছেলের সাথে মেয়ের প্রেম আছে, এখন দুজন মিলে প্ল্যান করছে, তুমি এটা করো তাহলে তোমার ফ্যামিলি আমার সাথে বিয়ে দিবে।
এটা নাও হতে পারে, বাট এটা হওয়ার সম্ভব,
এটা সাইন্টিফিক।
ওকে,
এটা যুক্তি, যদি আমি দিই যুক্তি,
রাইট,
মেয়েটা অ্যাক্টিং করতেছে ছেলের সাথে বিয়ে করার জন্য,
রাইট।
আর যদি প্যারানর্মাল ব্যাখ্যাতে আমি যাই, সেক্ষেত্রে বলবো, জিন তিন ভাবে মানুষকে ধরে। যদি কোনো জিন কোনো মেয়েকে পছন্দ করে, ভালোবাসে, সেটাকে ভাগানো খুবই কঠিন। তখন জিন বলে যে, আমাকে মেরে ফেলো, কিন্তু আমি তার মানে বডিটা কিন্তু ছাড়বো না। জিন তখন মেয়েটাকে ভালোবেসে ফেলে, সেটা থেকে বাইর করা খুবই টাফ।
আচ্ছা, না জিন পায় কি এতে? ওরা তো অন্য প্রজাতি, অন্য
জিনরা মানুষকে ভালোবাসে। আপনারা যদি বিলকিসরানি ঘটনা পড়েন তাহলে জানবেন, বিলকিসরানি হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় কিছু ঘটনা আছে।
আপনি কি জানেন এই বিষয়টা নিয়ে?
বিলকিসরানি ঘটনাটা হচ্ছে এরকম, বিলকিস যেটা ছিল সে কিন্তু অলরেডি মনে মনে হেরে গেছে, হেরে সুলাইমান আলাইহিস সালামের আসছিল।
জি,
এবং অনেকে বলে রানী বিলকিসের আগে স্বামী নাকি জিন ছিল।
আচ্ছা,
তার কোনো বাচ্চা কাচ্চা হইতো না, কারণ জিন দ্বারা মানুষের সাথে যদি সম্পর্ক হয় বাচ্চা হয় না, এটা কমন। জিন মানুষকে ভালোবাসে, এটার প্রুফ আমাদের শরীয়তে আছে কথাগুলো।
না, সেটা তো আমিও জানি, কিন্তু কথা হচ্ছে যে ওরা পায় কি?
এখন মনে করেন আমরা মানুষ পুরুষরা চিন্তা করি যে, পুরুষ কথা চিন্তা করলে মাথায় কি আসে প্রথমে? খুব সুন্দর পরিবিদ গুটি হইতে পারে। একটা মানুষের যদি পিছনে যদি ডানা থাকে, আঙ্গুল পাঁচটা জায়গায় দশটা আঙ্গুল থাকে, দেখতে কেমন লাগবে?
আমার জায়গা থেকে নিশ্চয়ই ভালো লাগবে।
মেয়ে যত সুন্দরী হোক না কেন, ভয় লাগবে দেখতে,
রাইট?
তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব কিন্তু মানুষ। জিনরা যত বিদঘুটে হয় তার রূপ নিতে পারে, বাট তাদের আসল রূপ খুবই ভয়ঙ্কর। তখন তারা মানুষকে যখন দেখে যাদেরকে পছন্দ হয়ে যায় জিনদের, তখন তাদের উপর ভর করে। সে জিনদের চোখে মানুষ অত্যন্ত সুন্দর, এবং আমাদের চোখে মানুষ সুন্দর। পৃথিবীটা আল্লাহ বানাইছে সুন্দর, সবচেয়ে সুন্দর বানাইছে মানুষকে। জিনরা তখন আকর্ষণ হয়, তখনই জিন ধরে।
আচ্ছা,
সেম ঘটনা মাদ্রাসা যেটা আপনি দেখছেন কি ভাই, মেয়েরা যেভাবে ছটফট করেছিল এবং বলতেছিল জিনের নাম চন্দন, বিভিন্ন রকম নাম।
অদ্ভুত একটা ইন্টারেস্টিং বিষয় আপনি খেয়াল করছেন, সেটা আমরা লাইভে বলিনি, পরবর্তীতে যখন আমরা চলে আসছিলাম তখন ভিডিওটা যদি আপনাদের এখন দেখার সুযোগ হয় দেখে নেবেন। চন্দন যার উপরে ভর করেছে সে মাথায় কাপড় চোপড় রাখতে চাচ্ছে না, এবং পাশাপাশি আরেকজন আছে সেটা হচ্ছে মুসলিম জিন, সে কিন্তু মানে ভিডিও করতে দিতে যাচ্ছে না, পর্দা যেন কোনো ভাবে তার দিকে যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে আপনি প্যারানর্মাল ব্যাখ্যা যদি জানেন, যে ঘটনাটা
ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যদি জিন ধরে সেক্ষেত্রে তার মুখে ফু দেওয়া, ফু দিয়ে তার মুখে প্রবেশ করে, জিন কিন্তু মুখ দিয়ে ঢুকতে পারে, মানে আয়না দিয়ে ঢুকে, ছায়াতে ঢুকে, কিভাবে ঢুকে, মুখ দিয়ে, কানে মানে ফুটার ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র, মুখের ছিদ্র, কানে
পুরো শরীরে ঢুকে,
তখন সে বডির সাথে রক্তের সাথে মিশে যায়, বলে না খাপে খাপ মিলানো, সে বডির সাথে খাপে খাপ মিলাই ফেলে, তখন সে তার কণ্ঠে কথা বলে। মানুষ সে থাকবে, বাট কণ্ঠ জিনের হবে,
কণ্ঠ অন্যরকম
হবে। তো এরকম যদি আসত তাকে করে, সেক্ষেত্রে এটা থেকে ছুটানো খুবই কঠিন। মানে যে কোনো ব্ল্যাক ম্যাজিক জিনে আসো সবকিছু সহজ, কিন্তু যদি কোনো মেয়েকে জিন ভালোবেসে ফেলে সেটা ছোটানো অনেক কঠিন।
মানে জান দিয়ে দিবে কিন্তু সরবে না,
সে জান দিয়ে দিবে, সে পারলে আমারে মেরে ফেলবে, কিন্তু সে বাইর হবে না, সে বের করা যায়, সবকিছুরই সলিউশন আছে। তো যদি সুযোগ হয় ওদের বাসায় যাওয়া, আমি আপনাকে যাওয়া যেতে পারি, এটা লাইভে আমরা নিয়ে আসতে পারি।
এবং আমরা যেটা বললাম যে ওর ফার্স্ট কেস এর ব্যাপারে, এটা নিয়ে আবার বেশি সন্দেহ করো না, কেসটা অন্যরকমও হতে পারে, যে মেইলটা দিয়েছে আমাদেরকে সাইন্টিফিক ব্যাখ্যার যেটা বললাম। সো বেটার যে কন্ট্যাক্ট উইথ আস, এবিসি রেডিওর যে নাম্বারটা আমরা দিই, আমাদের রিসেপশনে ফোন দিয়েও বলতে পারো যে তোমাদের মেইলটা পড়া হয়েছিল এবং তোমরা আসতে চাও স্টুডিওতে, নিশ্চয়ই সুযোগ করে দেওয়া হবে। মেইলটা আমি নোটিফাই করে রাখলাম, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর মেইল যারা আমাদেরকে করতে চান তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমার ওয়েবসাইটের মাধ্যমে মেইলটা করার জন্য। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। এখানে শেষের দিকে গিয়ে লেস টক নামে একটা সেকশন আছে, ওখানে গিয়ে আপনি আপনার নাম, সেল নাম্বার, পরিচয়, ডিটেল জানিয়ে, প্রবলেমটা জানিয়ে আমাকে মেইল করবেন। আমার ব্যক্তিগত মেইল এটা চলে আসে এবং অবশ্যই আমি আপনার মেইলগুলো পড়ব। আমি আবারও বলছি আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria.com, rjkebria.com। ইটস ভেরি ইন্টারেস্টিং মেইল, আমি আপনি চাইলে অনুমতি দিতে পারি, কিন্তু আমরা মনে হয় ট্র্যাক থেকে একটু বের হয়ে যাব। সেটা হচ্ছে রাজীব ভুঁইয়া আপনাকে একটি কবিতা লিখেছে এবং
রাজীব ভুঁইয়া ধন্যবাদ।
হ্যাঁ, কবিতার শিরোনামটাও সে চমৎকার দিয়েছে, সেটা হচ্ছে ট্যারট বাবা। আমি জানি না আজকের পরে আপনাকে লোকজন ট্যারট বাবাও বলতে পারে এই কবিতা পড়ার পরে, বাট লেটস সি, আমার মনে হয় একটু পড়া উচিত। আমরা ওপেন করছি কবিতাটা। আইলো বাবা ট্যারট বাবা আমাদের দেশে, ও সে ফকির নয় রে, ওঝা নয় রে, থাকে স্মার্ট বয়ের বেশে। ওই লোকটির নাম রাব্বি রেজা, সে জিনদের দেখায় মজা, যদি কেহ সমস্যায় পড়ো সাথে সাথে বাবাকে ইনফর্ম করো। ওকে জোস, কারণ আমার ভাইটির মনটা অনেক বড়, বাবা তুমি করে যাও শুধু মানুষের সেবা, সব সময় পাবে তুমি আমাদের দোয়া। ইন্টারেস্টিং,
একটু হাততালি দিই
জি প্লিজ। এবং উই লাইক দিস, আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনি যে তার নাম দিয়েছেন ট্যারট বাবা, সেই জন্য সবকিছু মিলায় আমরা তাকে অনেক থ্যাংকস।
ওর নাম তো সুজীব না?
রাজীব ভুঁইয়া।
রাজীব ভুঁইয়া, তোমাকে অনেক ধন্যবাদ কবিতার জন্য, কিন্তু আমি কোনো বাবা না, বাবা শব্দটা আমার সাথে যায় না আসলে।
এক্স্যাক্টলি, বাট বাকি যে লাইনগুলো তুমি লিখেছো না, স্মার্ট বয়ের বেশে এবং একই সাথে সে মনটা অনেক বড়, এ বিষয়ে তোমার সাথে আমরা একেবারেই একমত। মাঝে মাঝে খুবই, যে ওনার সঙ্গে যদি কখনো দেখা হয় ওনাকে 8-10 জন ঘিরে ধরে, আমরা বাধ্য হই ওনাকে সেভ করি জায়গাগুলো থেকে। নরম প্রকৃতির মানুষ, উনি কাউকে আসলে না বলতে পারেন না, কিন্তু ওনাকে যদি আমরা এইভাবে ফুয়েললেস মানে এনার্জির মতো ব্যয় করতে থাকি অলওয়েজ, তাহলে উনি একসময় বিরক্ত হয়ে যাবেন, আমরা চাই না উনি বিরক্ত হোক।
আমি একটা জাস্ট একটা ইনবক্স পড়তে চাই।
শিওর শিওর,
পড়ি একটু শুনেন আপনারা।
জি,
আমার যে লিখেছেন সে আমাদের রেডিও শুনতেছেন, আমাকে দয়া করে আমার আমার প্রোফাইলে কমেন্ট করবেন যাতে আমি আপনাকে খুঁজে পাই। আমার মা 2007 সালে হঠাৎ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, তার প্রতিটি পশমের গোড়া থেকে রক্ত বের হতো, তার শরীরে অণুচক্রিকার পরিমাণ কমে গিয়েছিল, অণুচক্রিকা মানে অ্যান্টিবডি, যার কারণে রক্ত জমাট বাঁধতে পারত না। ডাক্তার বলেছিল 1 সপ্তাহ বাঁচতে পারে। আমরা তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসি, আর আমাদের চিকিৎসা করার মতো সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমার মা এখনো বেঁচে আছে। তবে তার এখন বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে, বিশেষ করে তার মাথা যখন ব্যথা হয় তখন সে মাথা যন্ত্রণায় প্রায় অজ্ঞান হয়ে যায়। আমার মায়ের কষ্ট আর সহ্য হয় না, কিন্তু তাকে ভালোভাবে ট্রিটমেন্ট করার সামর্থ্য আমার নাই, কারণ আমি গার্মেন্টসে চাকরি করি এবং এবার মাস্টার্সে পড়াশোনা করি। যদি আমার মায়ের কিছু একটা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আমরা পরিবার সহ আপনাদের বাসায় কাজের লোক হয়ে থাকতে রাজি আছি, প্লিজ ভাই।
খুবই হার্ট টাচিং,
মেলটা পড়ে আমার খুবই কষ্ট লাগছে। আমি অবশ্যই আপনাকে হেল্প করবো ভাইয়া, অবশ্যই, আমি যেখানে থাকি আমি আপনার অ্যাড্রেসে ছুটে আসবো, আর আমি ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারও না কবিরাজও না, আমি চেষ্টা করবো, আমি আপনার মাকে দেখবো ওনার কি হয়েছে।
নিশ্চয়ই, এবং আমাদের পুরো টিম থাকবে আপনার মায়ের পিছনে, টেনশন করার কোনো কারণে দরকার হলে আমরা লাইভ মিস করবো, কিন্তু আপনার মাকে আমরা যতটুকু পরিমাণ হেল্প করার অবশ্যই আমরা করবো।
আমি আপনার নাম যেহেতু পাইনি, আপনি একজনকে দিচ্ছেন আমার,
আমরা একটা কাজ করতে পারি না, ওনাকে আমরা ফেসবুকে নিয়ে আসতে পারি না, যদি আমাদের সম্ভব হয় ফেসবুকে লাইভ নিয়ে আসা।
আমি জানি না ওনার বাসার কথা, কিছু জানি না, সেই মেলটা করছে আরেকজনকে পরিচিত, সে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে।
ফাইন, তাহলে আপনি একটু যোগাযোগ করেন, আমরা দরকার হলে ওনাকে ফেসবুক লাইভে নিয়ে আসবো,
আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
ওকে প্রিয় শ্রোতা, আর যারা ফেসবুক লাইভে বিভিন্ন হন্টেড প্লেসের খোঁজ খবর দিতে চান এবং যারা নিজেদের বাড়িকে কোন রকম ভাবে হন্টেড মনে করেন, এরকম কোন দুর্ঘটনা ঘটনা ঘটেছে, চাইলে আমাদেরকে খবর দিতে পারেন আমাদের ইনবক্সে, আমরা কিন্তু সেই প্লেসটাকে যদি হন্টেড মনে করি আমরা কিন্তু ফেসবুক লাইভের জন্য আপনাদের বাড়িতে পৌঁছে যেতে পারি এবং আপনার বাড়িকে হন্টেড মুক্ত করার দায়িত্ব রয়েছে ভাই। তো যারা মনে করেন এটা, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যারা দেখতে চান তারাও যোগাযোগ করবেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/dorterot, আমি আবারও বলছি www.facebook.com/
DAARTAROT, that is DARTAROT. প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর ৯৫ দশমিক ২।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
এবিসি রেডিও 89.2 FM।
পাঁচ মিনিট পরে আপনারা আবার শুনছেন ডর ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে আছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা প্রাণকে ধন্যবাদ জানাবো, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির টিমকে ধন্যবাদ জানাবো, সাদুদ ভাই, উজ্জ্বল ভাই সহ। দে আর রিয়েলি গ্রেটফুল টু আস এবং দে অ্যাকচুয়ালি অ্যাক্ট লাইক আ ব্রাদার টিম মেম্বার। এবং এই ডরের ভালো মন্দ যে কোনো বিষয় নিয়ে তাদের পরামর্শ, তাদের আমাদের সঙ্গে থাকা রিয়েলি আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। যাই হোক রেজা ভাই, আমরা যে বিষয়টা নিয়ে বোধহয় ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইলুমিনেটি, আপনি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন। আমি কি আজকে কিছুটা নিয়ে আসতে পারি ইলুমিনেটির?
ইলুমিনেটি বলার আগে আমি ইলুমিনেটি বলি, কারণ একজন প্রশ্ন করছিল আমাদের ভাই, জিন কি বশ করা যায় কিনা, সেটা আমরা নেক্সট এপিসোডে বলবো। জিন কিভাবে বশ করতে হয়, জিন বশ করতে হলে আপনাকে কি কি করতে হবে, জিন বশ করতে গেলে রিস্ক কি কি আছে, বাট কেনই বা আপনি জিনকে বশ করবেন, জিন দ্বারা কি কি কাজ সম্ভব, বা কতটুকু বয়স হইতে হবে, বা কি আমল করতে হবে, এগুলো আমরা নেক্সট যে কোনো একদিন এপিসোডে বলবো। আর এটা বলাটা কতটুকু সেফ আমি জানি না কি ভাই, মানুষ চেষ্টা করবে কিনা এটা শোনার পরে।
না, আমরা এমন ভাবে বলবো যাতে সহজে সে কেউ চেষ্টা করতে না পারে,
চেষ্টা করলে বিপদ। হ্যাঁ আচ্ছা, আজকে যে পার্টটা আমি যেটার জন্য আজকে আসছি ইলুমিনেটি বলতে, আজকে আমার গেস্ট রাখিনি। ইলুমিনেটি মানে হচ্ছে ইলুমিনাটি শব্দটা এরকম, ইলুমিনেটি এমন একটা সংগঠন যেটা গোপন, পৃথিবীতে আদৌ সেটা গোপন। এবং ইলুমিনেটির মানে হচ্ছে ইলুমিনেট করা, মানে কোনো কিছুকে আলোকিত করা, কোনো গোপন সংগঠনকে আলো দ্বারা প্রস্ফুলিত করা, আমি বাংলায় খুব দুর্বল, তারপরও প্রস্ফুলিত করা বা এরকম কিছু একটা। ইলুমিনেটির জন্ম নিয়ে অনেক মতবাদ আছে, অনেকে অনেক ধরনের কথা বলে। কেউ কেউ বলে অষ্টাদশ শতক থেকে ইউরোপেই এটা নিয়ে গবেষণা শুরু হয়, হাইরাম একটা বই ছিল সেই বইয়ে ফ্রি ম্যান, এটাকে ফ্রি মেশনারি বলে, ফ্রি মেশনারি যারা ছিল তারা এগুলা করতো, ইউরোপ থেকে এটা শুরু। কেউ কেউ বলে খ্রিস্টপূর্ব ১০০০ বছর, মানে জিরো থেকে যদি শুরু করেন তারও ১০০০ বছর আগে, এটা জেরুজালেমে, এটাকে বলে সলমন স্টোন ম্যানসন, এদের মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। আমরা জানি যে বাইবেল এবং তাওরাত হিব্রু ভাষায় ছিল, অনেকে বলে হিব্রু ভাষায় ছিল, প্রাচীন মিশরীয় আরবি দলিল থেকে প্রমাণ পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব ৫০০০ বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালামের কালে অত্যাচারী শাসক সম্রাট নমরুদের সময় ইলুমিনেটির প্রমাণ পাওয়া যায়। নমরুদ যখন ছিল, নমরুদের কাহিনী শুনছি কোরআন শরীফে আছে, তখন ইলুমিনেটির প্রমাণ পাওয়া যায়। ইলুমিনেটি যারা করে তারা খুবই জ্ঞানী। ইলুমিনেটির মেম্বার হতে হলে শয়তানকে উপাসনা করতে হবে, শয়তানকে ডাকতে হবে, আমি সেটা আস্তে আস্তে বলতেছি। ইলুমিনেটিকে যতটুকু পারি, আমাদের সময় হাতে একদমই কম, সংক্ষিপ্তভাবে যতটুকু গুছিয়ে বলতে পারি, যা আল্লাহর যে মানে বিষয়গুলাকে সবগুলাকে তারা অগ্রাহ্য করে ইলুমিনেটির অংশগুলা। তো খ্রিস্টপূর্ব ৬০০ সাল থেকে ইরাকের ব্যাবিলন থেকে ইহুদি ধর্ম থেকে কিছু লোক আসছিল, তারা ইলুমিনেটাকে শুরু করে। এটা কিন্তু একটা মতবাদ, বিলিভ করা হয় যে ঈসা ইসলামকে যারা ক্রুশে বিদ্ধ করছিল এটা ইলুমিনেটির একটা হুকুম ছিল, ইলুমিনেটির হুকুমে এটা করা হয়েছে, এবং ঈসা ইসলামকে আমরা জানি আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ইহুদিরা মনে করে মেরে ফেলছে তারা। তো ইলুমিনেটির যে বিষয়টা, এটা শুরু হয় কেউ কেউ ব্রিটেন বলে, কেউ কেউ ইউএসএ বলে। আপনি যদি ১ ডলার বিল দেখেন, দেখবেন একটা চোখের চিহ্ন আছে, আই, ওয়ান আই। আমরা জানি দাজ্জালের একটা চোখ কানা থাকবে, ইলুমিনেটি দাজ্জালের একটা অংশ, আর দাজ্জাল অলরেডি পৃথিবীতে আবির্ভাব করছে। আমরা যদি বলি দাজ্জাল চলে আসছে, হ্যাঁ পৃথিবীতে যে ঘটনা ঘটতেছে, জঙ্গি হামলা বা এগুলো হচ্ছে, আমরা যদি সবাই একত্র না হই, এই ধরনের ঘটনা ঘটবে। ইলুমিনেটির এই বিষয়গুলোর সাথে কিন্তু ইলুমিনেটিটা জড়িত। এক টাকা ডলার বিলে দেখবেন একটা চোখ আছে এবং ত্রিভুজ আছে। ইলুমিনেটি মানে একটা ট্রায়াঙ্গেল, মানে ঘুরে ফিরে এক জায়গায় চলে যাওয়া। পৃথিবীর সব বড় বড় শাসকরা, সব বড় বড় সেলিব্রিটি স্টাররা
এই শয়তানকে পূজা করে। তারা আল্লাহকে বাদ দিয়ে বা প্রভুকে ঈশ্বরকে বাদ দিয়ে শয়তানকে ডাকে এবং তারা মনে করে যে শয়তান তাদের কথা শুনবে, শয়তান তাকে পাওয়ার টাকা পয়সা সব দেবে এবং তারা পাচ্ছে অলরেডি। আপনি যদি চিন্তা করেন, এখন যে ডোনাল্ড ট্রাম্প আছে আমেরিকার প্রেসিডেন্ট, আজকে থেকে 15 বছর আগে দ্য সিম্পটম একটা কার্টুন ছিল, কেউ ভাবে দেখছেন কিনা জানি না, দ্য সিম্পটম ফেমাস কার্টুন এখনো চলে এটা। এই 15 বছর আগে কার্টুনে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে আমেরিকার এবং সেই হয়েছে। এটা কিন্তু অলরেডি 15 বছর আগে বলা হয়েছে, একটা কার্টুনের মধ্যে দেখানো হয়েছে, সেটাই আজকে হচ্ছে। তারপর আপনারা দেখবেন $5 বিল, $5 যে ডলারটা আছে, $5 বিলটা যেটা আছে সেটাকে যদি আপনি দুই মাথাকে এক করে ফেলেন তখন দেখবেন টুইন টাওয়ারের ছবি এবং সেটা ভাঙা ধ্বংস হয়ে যাচ্ছে। এই ডলার বিল তৈরি করেছে অনেক বছর আগে, সেখানে ছবি দেখা যায় টুইন টাওয়ার ধ্বংস হচ্ছে। এর মানে কি? কেউ একজন জানতো 9/11 ধ্বংস হবে, টুইন টাওয়ারটা ভাঙবে, কে জানতো সেটা? শয়তান, এই সবকিছু শয়তানের কাজ। যারা আছে সব এরা কিন্তু ইলুমিনাটি প্র্যাকটিস করে, এটা আমার কথা না, মানে এগুলোর যে কথাগুলো আমি বলতে সেগুলো আমার কথা মনে নেবেন, এগুলো আমার পড়াশোনা, আমি যতটুকু পড়ছি সেগুলোর কথা। এখানে একটা বিষয় আছে, আমি বলি কি বিষয় আপনাকে, ক্রুসেডে মুসলমানদের কাছে খ্রিস্টানরা যে হেরে গেছিল একবার, সেই আগ পর্যন্ত ইলুমিনাটির চর্চা ও প্রাণ কেন্দ্র ছিল জেরুজালেম। পরে 1057 সালের দিকে মুসলমানরা সেনা যারা ছিল তারা খ্রিস্টান নাইট টেম্পলারদের কাছ থেকে জেরুজালেম, ইসরায়েল, মিশর, তুরস্ক, লিবিয়া, সাইপ্রাস এরকম অনেকগুলো দেশ থেকে বিশাল এলাকা দখল করে দিয়েছিল, বিশাল এলাকা, তা ইউরোপ নিয়ে যায়। ইউরোপ নেওয়ার পরে ইউরোপ এখন হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন, এটাও কিন্তু একটা চিন্তা যে ইউরোপ এক হতে পারত বা তারা ভাগ হয়েছে। এই বিষয়গুলো তো আসলে প্যারানর্মাল না, যেটা আমি বলতেছি প্যারানর্মাল না, এটা আপনাকে আমি জানাচ্ছি যে ইলুমিনাটি কি। আপনারা দেখবেন একটা বিষয়, ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা কার্টুন দেখে, ইলুমিনাটির টার্গেট হচ্ছে বাচ্চা। আপনাদের বাসায় যারা বাচ্চারা আছে, ইলুমিনাটির মূল টার্গেট হচ্ছে বাচ্চাদের ব্রেন ওয়াশ করা, আপনাকে বোঝানো যে সুপার পাওয়ার পৃথিবীতে এক্সিস্ট করে, সুপারম্যান, স্পাইডারম্যান, তারপরে ব্যাটম্যান, রিয়েল লাইফে এরা কেউ নাই, কিন্তু বাচ্চাদেরকে মাথা ঢুকানো হয় যে সুপার হিরো এক্সিস্ট করে এবং তুমি এটা হতে পারো, যেটা অসম্ভব। এটা হচ্ছে ইলুমিনাটির একটা অংশ এবং ইলুমিনাটির বর্তমান এই সমাজে ইলুমিনাটির একটা খুব কঠিন ভাবে তারা চেষ্টা করছে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা, কারণ বাচ্চা যখন বড় হবে সেই ইলুমিনাটির নিয়ন্ত্রণে আগে তার ব্রেনে ঢোকা। আপনাকে মনে আছে কিনা কিভাবে দেখেন, যখন আমরা কার্টুন দেখতাম ক্যাপ্টেন প্ল্যানেট বা বেনটেন, আমরা ছোটবেলায় মনে করতাম যে হ্যাঁ ঘড়িটা পড়লে আমার মধ্যে পাওয়ার চলে আসবে, আমি নিজেই মনে করতাম যে ক্যাপ্টেন প্ল্যানেট আংটিটা পড়লে আংটি থেকে ফায়ার বের হয়, আমারও আংটিটা পড়লে আমি হয়তো ফায়ার বের করতে পারবো। যারা ছোট ছিলেন আপনারা, যারা লিসেনার শুনতেছেন তারা তো ছোট ছিলেন, তারা হয়তো বা এরকম কার্টুন দেখে অনেক সময় মনে করতেন আমার মধ্যে জিনিসটা আছে। এটাই কিন্তু ইলুমিনেটি, যে আপনার ব্রেনে ঢুকায় দেওয়া যে এই জিনিসগুলো এক্সিস্ট করে। আপনি খেয়াল করে দেখবেন একটা বিষয় বলি, মিশরের পিরামিড, মিশরের পিরামিডটা কিন্তু তিন কোণা, ইলুমিনেটের আকার তিন কোণা, দুনিয়ার সবকিছু, দুনিয়ার সকল বড় বড় কোম্পানির ট্রায়াঙ্গেল, কোম্পানির নামগুলো এখন উল্লেখ করতেছি না, পৃথিবীর সকল বড় বড় কোম্পানি যেগুলো এক্সিস্ট করে তারা ইলুমিনেটি থেকে পাওয়ারটা নিয়েছে, নিয়ে তার টাকা পয়সা অর্জন করতেছে। এটা কিন্তু আমার কথা না, আমি এগুলো পড়াশোনার কথা আপনারা নেটে পাবেন, এরকম অসংখ্য তথ্য পাবেন এবং ইলুমিনেটি নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, শেষ করা যাবে না। আচ্ছা, 1976 সালে যেটা হয় জার্মানিতে, ওরা ইহুদিরা যারা ছিল ওরা রথ চাইল্ড ব্রাদার্স এর অর্থায়নে এই গ্রুপটা প্রতিষ্ঠিত হয়। মানুষ বলে 1776 সালে জার্মানিতে এটা প্রতিষ্ঠিত হয়, মানে এটা নিয়ে অনেক মতামত আছে, একজন বলে অমুক সময়, একজন বলে তমুক সময়, এরকম। এই গ্রুপের সদস্যরা বুশ পরিবার, ওবামা পরিবার, এরা সবাই ছিল। হ্যাঁ, এটা আমার কথা না, আমি বারবার বলতেছি, এগেইন এটা আমার পড়া কথা, নেটে পাবেন অ্যাভেলেবেল এই জিনিসগুলা। তো সারা বিশ্ব বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিরা এই গ্রুপের সদস্য, রাশিয়ান যারা গর্বাচেভ, ওরাও এই গ্রুপের অংশ, মানে বংশদূত বা এই গ্রুপের সাথে তারা জড়িত। এটা একটা গোপন সংগঠন, এই গোপন সংগঠন মানে হচ্ছে এরা একজন সাথে একজন টেলিপ্যাথি করে, একজন সাথে একজন কথা বলে ফোন ছাড়া, এরা একজন সাথে একজনকে সংকেত পাঠাতে পারে এবং এই চক্রটা, এই চক্রটাই পৃথিবীটাকে একসময় কন্ট্রোল করবে। মানে জ্বলন্ত প্রমাণ দিতে যাচ্ছি আপনাদেরকে, লিসেনার যারা আছেন, আপনারা এই মূর্তি যারা শুনতেছেন আমাকে মনোযোগ দিয়ে শুনেন। আমরা জানি দাজ্জালের এক চোখ থাকবে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, ঠিক না? কিভাবে আমরা তো পড়ছি এটা, দাজ্জালের কপালে কাফারা লেখা থাকবে, মানে কাফের কথা লেখা থাকবে। আপনারা খুব ভালো করে দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আমেরিকান আর্মির নাম আমেরিকান আর্মি, ব্রিটিশ আর্মি ব্রিটিশ আর্মি, বিভিন্ন দেশের সেনাবাহিনীর নাম কিন্তু ওদের নামে। ইসরায়েলের সেনাবাহিনীর নাম কি আপনারা জানেন? কেউ
কাফারা,
ওদের সেনাবাহিনীর নাম কাফারা, কাফারা, ইসরায়েলের সেনাবাহিনীর নাম হচ্ছে কাফারা। এর মানে আমরা কি বুঝলাম? ইলুমিনাটি এক্সিস্ট করে এবং অলরেডি চলে আসছে, মানে এই বিষয়গুলা এক্সিস্টেন্স আস্তে আস্তে পৃথিবীতে আমরা দেখতেছি, আমরা তো এত কিছু ঘাঁটি না, যদি ঘাঁটেন তাহলে পাবেন। এবং ওরাই কিন্তু হচ্ছে পাওয়ারফুল, পৃথিবীটাকে নিয়ন্ত্রণ তারাই করতেছে এখন। তো এরকম অনেক কথা বলা যায় ভাই, আসলে আমি কোন জায়গা থেকে শুরু করবো, কোন জায়গায় শেষ করবো?
ওকে, না আপনি কোন জায়গা থেকে শুরু করার আর সুযোগও পাবেন না, কারণ আমাদের আজকে সময় শেষ হয়ে গেল। কিন্তু একটা বিষয় আমরা সবসময় বলবো, যে বিষয়গুলো নিয়ে যারা স্টাডি করছেন, অল্প বিদ্যা কিন্তু খুবই ভয়ঙ্কর, সো বেশি করে স্টাডি করেন এবং সেটা এক্সারসাইজ না করাটাই ভালো। এবং আমরা অনুষ্ঠানটা যখন শুরু করি তখন আমরা একটা কশন দিই, ডিসক্লেইমার দিই, এটা বিজ্ঞান সিদ্ধ অনুষ্ঠান নয়, এই কথাটা বলি আমরা নেই। দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো, লজিক্যাল ফ্রেমওয়ার্কে আমরা বাঁধার চেষ্টা করি ঘটনাগুলোকে, কিন্তু অবশ্যই সেটা অবৈজ্ঞানিক। সুতরাং আমাদের কথা দ্বারা কেউ ইন্সপায়ার হবেন না, ব্যক্তিগতভাবে সেগুলোকে বিলিভ করবেন না এবং বাসায় বসে প্র্যাকটিসও করবেন না। রেজা ভাই, আমাদের বিদায় নেবার সময় হয়েছে, আমরা আজকে বিদায় নিতে চাই। শেষ বেলায় যদি কিছু বলার থাকে আপনার?
আমার শেষ বেলায় একটা কথা বলা আছে, নামাজ পড়বেন, যে যা ধর্ম থেকে যেসব উপাসনা করবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর আমি যখন যতদূর পারে আপনাদের হেল্প করার চেষ্টা করব, আমি হেল্প করার চেষ্টা করব, একটাই মাধ্যম আমার আপনার জন্য দোয়া করা। আমি কোনো মিরাকেল ম্যান না, আমি কোনো সুপারম্যান না, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনারা যারা শুনতেছেন তারা ভালো থাকেন।
জি, আজকের মতো শুভরাত্রি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
Exclusively on FusionBD.com.